নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি অনুভব, তোমরা শুনছো থ্রিলার ল্যান্ড। আমরা আবার হাজির হয়ে গেছি তোমাদের জন্য নতুন একটা গল্প নিয়ে। তবে গল্পে যাওয়ার আগে তোমাদের জন্য থাকবে দুটো অনুরোধ। আমাদের সবার প্রিয় রণদীপদা নতুন একটা চ্যানেল খুলেছে শৈলীদির সঙ্গে, এবং সেখানে কিন্তু তোমাদের গল্প শোনা হচ্ছে এবং শোনানো হচ্ছে। তাই তোমাদের জীবনের কোনো বিশেষ ঘটনা বা কোনো স্মৃতি বা কোনো না বলা কথা, তাদেরকে কিন্তু ইমেলে লিখে পাঠাতে পারো। ইমেল অ্যাড্রেস হচ্ছে urochittisubmit@gmail.com। তো এই উড়ো চিঠি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে। আর হ্যাঁ, আমাদের চ্যানেলের স্মিতা কিন্তু তার নিজের চ্যানেল ধূসর পাণ্ডুলিপিতে প্রতি সপ্তাহে পাঠ করে শোনাচ্ছে বাংলা সাহিত্যের প্রবাদ প্রতিম সাহিত্যিকদের একটি করে ক্লাসিক গল্প, অর্থাৎ রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, বিভূতিভূষণ, মানিক বন্দ্যোপাধ্যায়, তাবড় তাবড় কথা সাহিত্যিকদের লেখা কিন্তু প্রতি সপ্তাহে তোমরা সেখানে শুনতে পারবে। তাই ধূসর পাণ্ডুলিপি চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে ভুলো না, ডিসক্রিপশন বক্সে এই চ্যানেলেরও লিঙ্ক দেওয়া থাকবে। থ্রিলার ল্যান্ডে আজ তোমাদের জন্য প্রখ্যাত লেখিকা অর্পিতা সরকারের কলমে একটি বড় গল্প, রক্তগোলাপ। অর্পিতা সরকার স্কুল ম্যাগাজিনে লেখা প্রকাশিত হলেও লেখালেখির সূচনা 2016 সালের শেষের দিক থেকে। ফেসবুকে নিজস্ব পেজে নিয়মিত লেখালেখি করেন। প্রথম বই দেখা না দেখায় মেশা প্রকাশিত হয় 2017 সালের কলকাতা বইমেলায়। বইটির চূড়ান্ত সাফল্যের পর লেখিকার একে একে প্রকাশিত হয় এক রাশ বই, যেমন কখনো মেঘ কখনো রোদ্দুর, নির্বাচিত গল্প এক, প্রাণের আলাপ, নীরবে তোমায় দেখি, সে ছিল অন্তরালে, চেনা অচেনার ভিড়ে, নির্বাচিত গল্প দুই ইত্যাদি। এবং প্রত্যেকটা বই পাঠকের মনে জায়গা করে নিয়েছে। আমাদের আজকের এই প্রকল্পে লেখিকা অর্পিতা সরকারকে পাশে পেয়ে আমরা যার বর্ণাই কৃতজ্ঞ। লেখিকার অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রইল ডিসক্রিপশন বক্সে, চেক আউট করে ফলো করতে ভুলো না। কিন্তু যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি বা প্রথমবার এসে গল্প শুনছ, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আর বেল নোটিফিকেশনটা অন করে রাখো, যাতে আমাদের গল্পের নিয়মিত আপডেট তোমরা পেতে পারো। তাহলে শুরু করা যাক আজকের গল্প, অর্পিতা সরকারের কলমে রক্তগোলাপ।
পেছন থেকে এসে পুবালিকে জাপটে জড়িয়ে ধরেছে নিশান। পুবালি রান্নাঘরে টুকিটাকি কাজ করছিল, এখন নিশানের আসার কথাও নয়, ও এখন দোকানে থাকে। ফিরতে ফিরতে সেই রাত হয়ে যায়। নিশান আর পুবালির দুজনের সংসার। নিশানের মা হঠাৎ মারা যাওয়ায় ওর দিদি পুবালির সঙ্গে নিশানের বিয়ে ঠিক করেছিল। সম্পাদি বলেই ছিল আমাদের মধ্যবিত্ত পরিবার, তাই গরিবের মেয়েই আনব বউ করে। পুবালির মতো গরিব বাড়ির মেয়ের যে বিনা খরচে বিয়ে হয়ে যাবে, এইটা বোধহয় পুবালির বাবা মাও ভাবতে পারেননি। পুবালি খুবই ঘরোয়া মেয়ে, নিশানের ছোট্ট সংসারের ওই হর্তা কর্তা বিধাতা, তাই নিজের হাতে নিপুণ করে সাজিয়ে রেখেছে ওদের দুজনের সংসারটাকে। বিয়ের মাত্র ছয় মাস অতিক্রান্ত হয়েছে, এখনো পুবালির গা থেকে নতুন বউয়ের গন্ধ যায়নি। নিশান আচমকাওকে জড়িয়ে ধরেছে, তলপেটের শাড়ি সরিয়ে হাত বোলাচ্ছে নাভির কাছে। শিউরে উঠল পুবালি, এমন আচমকা আদরে হাঁসফাঁস করে বলল,
ছাড়ো ছাড়ো, তুমি না এত জ্বালাও, ওফ বাবা।
আমার বউ আমি কখন আদর করব তাকে, কারোর পারমিশন নিয়ে করব?
দ্রুত হাতে পুবালির ব্লাউজের হুকগুলো খুলে মুখ ঘষতে শুরু করল নিশান। দুটো পায়রা যেন একসঙ্গে ঝাঁপিয়ে পড়ল নিশানের ঠোঁটের সামনে। পুরুষ মানুষের বন্য আবেদনের সঙ্গে কেন পারবে পুবালি, শুধু এদিক ওদিক তাকিয়ে দেখে নিল জানলাগুলো বন্ধ আছে কিনা। নিশানের আদরে ওর শরীরেও উষ্ণতা ছড়াচ্ছে। হাতের নুনের কৌটোটা গ্যাসের টেবিলে রেখে দিয়ে নিজেই দুটো হাত দিয়ে আঁকড়ে ধরল নিশানকে। নিশান ওর কানের লতিতে চুমু খেয়ে কানে কানে বলল,
ঘরে চলো, লাউজটা খোলা থাক।
পূবালিকে টেনে নিয়ে গেল বিছানায় এসে। দুটো শরীরে সুতোর অস্তিত্ব নেই, মিশে যাচ্ছে দুটো শরীর। আচমকা চমকে উঠল নিশান, আলতা? আলতা এলো কোথা থেকে পূবালির পায়ে? তাছাড়া পূবালির গায়ের রং তো বেশ ফর্সা, এই শ্যামলা নিটোল আলতার নূপুর পরা পা দুটো কার? নিশান পূবালির পায়ের পাতায় চুমু খেতে গিয়েই শিউরে উঠল। ঘরের লাইটটা জ্বালাতেই পূবালি বলল,
লাইট জ্বাললে কেন, ইস লজ্জা করছে তো।
নিখুঁত ছিপছিপে একটা শরীর, গায়ে কোনো পোশাকের চিহ্ন নেই, না পা দুটোও তো নিরাভরণ, আলতা আবার নূপুরের কোনো চিহ্ন তো নেই সেখানে। তাহলে নিশান তখন কার পা দেখল? শরীরের উত্তেজনা ক্রমশ প্রশমিত হয়ে গেল নিশানের, সেই উষ্ণতা আর নেই, কেমন যেন ঝিমুনি আসছে। বিছানায় ছটপট করছে পূবালি, নিশানের আদরে তার শরীর জেগে উঠেছে। নিশানকে কাছে টেনে নিয়ে এলো, ঠোঁটে ঠোঁট ডুবিয়ে বলল,
কি হলো, আদর করতে ইচ্ছা করছে না, সম্পূর্ণ করো প্লিজ।
নিশান আবারও ভয়ে ভয়ে তাকালো ওর পায়ের দিকে, না আলতা নেই ওর পায়ে। পূবালিকে চুমুতে চুমুতে পাগল করে দিচ্ছিল নিশান, আবারও আবারও নিজের শরীরের উষ্ণতা জাগানোর প্রয়োজন। নাভিতে ঠোঁট ঠেকানোর আগেই দেখল একটা লালচে জরুল, এই জরুল তো পূবালির শরীরে নেই। চিৎকার করে উঠল নিশান,
জরুল, জরুলটা কোথা থেকে এলো, কে তুমি?
ধরফর করে বিছানায় উঠে বসল পূবালি, গায়ের কাপড়টা খাটের পাশ থেকে টেনে এনে গায়ে জড়িয়ে লাইটটা আবার জ্বালাল। নিশান কাঁপছে বিছানায় বসে, পূবালি ওকে চেপে ধরে বলল,
কি হয়েছে, তুমি আজ এমন করছো কেন, কি গো বলো না কি হয়েছে।
ভয়ে পূবালির বুকটা শুকিয়ে গেছে। গরিব ঘরের মেয়ে সে, এখনো দুই বোন অবিবাহিত, বিয়ের পর থেকে নিশানকে সুখী করার জন্য সব কিছু করতে রাজি, এমন স্বামী ও কপাল করে পেয়েছে। পূবালির কি পছন্দ অপছন্দ সেদিকে যে কেউ নজর দেবে, এ যেন স্বপ্ন ছিল তার কাছে। সেই স্বপ্নও পূরণ হল নিশানকে পেয়ে। পায়ের নেল পালিশ থেকে শুরু করে হাতের চুড়ি অবধি পছন্দ করে কিনে দেয় নিশান। মাঝে মাঝেই জুঁইয়ের মালা এনে ওর খোঁপায় জড়িয়ে দিয়ে বলে,
আজ জুঁইয়ের মালার দাম সব থেকে বেশি, তাই একটা বাঁচিয়ে রেখেছিলাম তোমার জন্য, শেষ খদ্দেরটাকে ফিরিয়ে দিলাম।
ধুর, এসব কেন, মালাটা বেচে দিতে পারতে তো, তাহলে 70 টাকা পেতে, আমার খোঁপায় তো শুকিয়ে যাবে।
তবুও এই লোভ সংবরণ করে তোমার জন্য উপহার নিয়ে আসাটাই আমার ভালোবাসা। আরে ফুলের দোকানদার বলে কি নিজের বউকে ফুল গিফট করতে পারবো না, সবই বেচে দেবো। এই যে ভ্যালেন্টাইন্স ডে দিন গোলাপ ফুলের দাম উঠল পার পিস 50 টাকা, সেদিন যদি তোমার গোলাপ নাই দিলাম তাহলে কিসের প্রেমিকা আমি, অন্যদিন তো 10 টাকা থাকে দাম।
গত 6 মাসে ওদের কোনো সমস্যা হয়নি, ভালোবাসার ঘাটতি হয়নি দুজনের মধ্যেই, কিন্তু আজ এমন কি ঘটল যে নিশান এরকম অস্বাভাবিক ব্যবহার করছে? নিশান বিয়ে পাশ করে চাকরি বাকরির চেষ্টা করার আগেই ওর বাবা আচমকাই অসুস্থ হয়ে যায়। তখন বাবার ফুলের ব্যবসার দোকানটায় ওই বসেছিল। তারপর বাবা মারা যাওয়ার পরে নিশানই ব্যবসাটার হাল ধরেছিল। ওরই এক ছোটবেলার বন্ধু অরিত্রর সঙ্গে যুক্ত হয়ে সে ব্যবসাটাকে বাড়িয়েছে। বিয়েবাড়ির খাট সাজানো থেকে শুরু করে কনের ফুলের সাজ এমনকি গাড়ি সাজানোর পর্যন্ত কন্ট্রাক্ট নেয় ওরা। বেশ ফুলে ফেপে উঠেছে ব্যবসাটা। শ্রাদ্ধ থেকে বিয়ে, সবেতেই ফুল সাপ্লাইয়ের ডাক পড়ে পুষ্প ভান্ডারের। এই মধ্য দুপুরে বাড়ি চলে আসার তেমন কোনো কারণ নেই আজ। অরিত্র এসে দোকানে বসেছিল বলেই পূবালীকে আদর করতে বাড়ি চলে এসেছিল নিশান। স্কুটিতে উঠতেই অরিত্র মজা করে বলেছিল,
আরে হয় হয়, ঘরে নতুন বউ এলে এরকমই হয়।
নিশান ওর কথাকে পাত্তা না দিয়েই চলে এসেছিল। পূবালী বিছানার এক কোণে বসে আছে, চোখে মুখে ভয়। নিশানের চোখ দুটোতেও আতঙ্ক। দুজনেই যেন কোনো প্রশ্নের উত্তর খুঁজছে অব্যক্ত ভয়ার্ত চাহনি দিয়ে। নিশান আবারও ভয়ে ভয়ে তাকাল পূবালীর আলতা নুপুর বিহীন নিরাভরণ পা দুটোর দিকে। পূবালীকে আচমকা আবারও হ্যাঁচকা টানে বিছানায় ফেলল নিশান। ওর শরীরে জড়ানো বাঁধনহীন আলগা করে জড়িয়ে রাখা শাড়িটাকে উদ্ভ্রান্তের মতো সরিয়ে কিছু যেন একটা খুঁজে চলেছে নিশান। ভয় করছে পূবালীর। নিশানের চোখ দুটো রক্তবর্ণ, হাতের তালু গরম, চোখে মুখে বিভ্রান্তির চিহ্ন স্পষ্ট। পূবালী বলল,
কি খুঁজছো তুমি, একটু বলবে কি খুঁজছো, জল খাবে?
নিশান ফিসফিস করে বলল,
লাল জরুলটা, সেটা এক্ষুনি দেখলাম বাবির কাছে, ওটা ওটা কোথায় গেল?
আমার পেটে কোনো লাল জরুল নেই, বিশ্বাস করো।
নিশান মাথাটা প্রবল ভাবে নেড়ে বলল,
না না, আমি ভুল দেখিনি, ভুল দেখিনি, ছিল ছিল, এক্ষুনি ছিল, বিশ্বাস করো পূবালী, এক্ষুনি ছিল।
নিশান জামা প্যান্ট পরে বেরিয়ে এলো। পূবালী অবশ শরীরটা নিয়ে বসে রইল। উষ্ণ শরীরটা ক্রমশ শীতল হয়ে গেছে। বিছানা ছেড়ে যেন উঠতেই ইচ্ছে করছে না, খিদেও মরে গেছে। তবুও অবশ শরীরটাকে টেনে নিয়ে গেল বাথরুমে, এক বালতি জল ঢালতে হবে। কেন কে জানে আজ নিশানের ওই বিভ্রান্ত দৃষ্টি ওর শরীরে আতিপাতি করে জরুল খোঁজার চেষ্টা। সব মিলিয়ে মাথাটা কাজ করছে না পূবালীর। বাথরুমের শাওয়ারটা নতুন লাগিয়েছে নিশান। পূবালীকে চোখ টিপে বলেছিল,
একসঙ্গে ভিজব দুজনে।
শাওয়ারে স্নান করায় এখনো অভ্যস্ত হয়নি পূবালী। এতদিনের অভ্যেস বালতি করে জল নিয়ে মগে করে মাথায় ঢালা। বাপের বাড়িতে তো আর সেভাবে বাথরুমে কল ছিল না, উঠানের টিউবওয়েল থেকে জল নিয়ে বাথরুমে ঢুকে স্নান সারত ওরা। বাথরুম বলতে টিনের চালের একটা চারকোনা ছোট্ট ঘর। নিশান বড্ড শৌখিন। বাথরুমে সুন্দর একটা আয়না, স্টিলের ট্যাপ, কল, শাওয়ার এসব লাগানো আছে। মাঝে মাঝে পূবালীর নিজেকে স্বর্গের রাজকন্যা মনে হয়। বাথরুমের ওই আয়নায় নিজের ভেজা শরীরটাকে দেখে নিজেকেই ভালোবাসতে মন হয় ওর। শাওয়ারটা লাগানো হয়েছে দিন দশেক হলো, কিংবা তার বেশিই হবে। নিশান শাওয়ারে স্নান করলেও পূবালী এখনো পুরনো অভ্যাসেই রয়ে গেছে। ওর ওই বালতি মগের ঠোকাঠুকিটাই বেশি ভালো লাগে। তবুও আজ শাওয়ারটা চালিয়ে দিল সে। চোখ বন্ধ করে দাঁড়ালো শাওয়ারের নিচে। আচমকাই একটা আষ্টে গন্ধ এসে নাকে লাগল। চোখটা খুলতেই চমকে উঠল পূবালী। ওর গোটা গা ভেসে যাচ্ছে রক্তে, লাল রক্ত চুঁইয়ে পড়ছে ওর কপাল থেকে চিবুক বেয়ে উন্মুক্ত বুকে। চিৎকার করে উঠে শাওয়ারটা বন্ধ করল পূবালী। বাথরুমের মেঝেতেই বসে পড়ল সে। চারিদিকে তাকিয়ে দেখল সাদা পাথরের মেঝেতে কোথাও রক্তের কোনো ফোঁটা নেই। অদ্ভুত, অথচ ওর হাত লাল হয়ে গেছে রক্তে। আবারও হাতটা নিয়ে নিজের চোখের সামনে এনে মেলে ধরল। না না না, মাথার সিঁদুর নয় এটা, এটা রক্তই। নাকের কাছে এনে শুঁকল, না 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 না, এটা সিঁদুর নয়। ট্যাপ কলটা খুলতে ভয় করছে ওর, যদি বালতিতে রক্ত পড়ে। তবুও নিজের গায়ের রক্তগুলো ধোবে বলেই কলটা খুলে দিল। সাদা জল পড়ছে দেখে মনটা শান্ত হলো, কিন্তু শাওয়ার দিয়ে কি পড়ল ওর গায়ে? শীত করছে ওর, অনেকক্ষণ এভাবে ভিজে গায়ে বসে আছে বাথরুমে। বালতি থেকে বেশ কয়েক মগ জল গায়ে ঢেলে বাইরে বেরিয়ে এলো পুবালি। ভূত প্রেতে তেমন বিশ্বাস ওর নেই। ভূতের সিনেমা দেখতে ভালো লাগে, কিন্তু এইসব আচমকা ঘটনা দেখে তো সবই ভৌতিক মনে হচ্ছে। সাদা চোখে যার কোনো ব্যাখ্যা নেই। আজ সকালেও নিশান এই শাওয়ারে স্নান করেছে, ওর গায়ে তো রক্ত পড়েনি। তাহলে কেন পুবালির গায়েই পড়ল রক্তের চাপ চাপ ফোঁটাগুলো? কাঁচা রক্তের গন্ধ বেয়ে নামল শরীরের বাঁকগুলো দিয়ে। ফাঁকা বাড়িতে কেমন একটা ভয় ভয় করতে লাগলো পুবালির। সিঁড়ি দিয়ে পায়ে পায়ে ছাদে উঠে গেল সে। সামনের মাঠে একদল ছেলে ফুটবল খেলছে। ছেলেগুলোর পায়ে বল দেখে, দৌড় দেখে আবারও যেন প্রাণ ফিরে পেল সে। আচমকা খেয়াল করল যে ছাদের মাঝখান থেকে একেবারে ছাদের কিনারায় এসে পৌঁছেছে, আর একটু এগোলেই নিচে পড়ে যাবে। কেউ যেন সর্বশক্তি দিয়ে ঠেলছে ওকে। কার্নিশটা ধরে আপ্রাণ লড়াই করছে পুবালি। নিচে রাস্তায় নীলাদিকে দেখেই সে চিৎকার করে উঠল,
ও নীলাদি, আমাদের বাড়িতে একটু এসো।
নীলাদি ওপরের দিকে তাকাতেই পিঠের দিকের চাপটা হালকা হলো ওর। যে ঠেল ছিল সে যেন বিরক্ত হয়ে হাত সরিয়ে নিল। জোরে জোরে নিঃশ্বাস নিল পুবালি। নীলাদি ওর ননদের ছোটবেলার বান্ধবী, প্রায়ই এসে বসে পুবালির কাছে। বিয়ের মাত্র বছর দুয়েকের মধ্যেই স্বামীকে হারিয়ে বিধবা হয়ে ফিরেছিল বাপের বাড়িতেই। এই পাড়ার সব কাজে ডাক পড়ে নীলাদির। পুজোর জোগাড় থেকে শুরু করে কারুর ব্যাংক পোস্ট অফিসের দরখাস্ত জমা দেওয়ার কাজেও ছাই ফেলতে ভাঙা কুলো ওই নীলাদি। নীলাদিও হাসি মুখে সকলের কাজকর্ম করে দেয়। নীলাদির ভাই আর ভাইয়ের বউ অন্যত্র চলে গেছে ফ্ল্যাট কিনে, তাই অত বড় বাড়িটায় প্রাণী বলতে নীলাদির 70 বছরের বৃদ্ধা মা আর নীলাদি। বাবার স্টেশনারি দোকানটাকে আবার দাঁড় করিয়েছে নীলাদি। গায়ের রং এখনো ফেটে পড়ছে। টানা টানা চোখে কারোর দিকে তাকালে সে কুপকাত হতে বাধ্য। এ পাড়ার অনেকেই নীলাদির প্রেমে পড়েছে, বিশেষ করে অরুণাভদা যে নীলাদির জন্যই চিরকুমার রয়ে গেল, এটা নিশানি পুবালিকে বলেছিল। পুবালি বলেছিল,
কেন বিয়ে কেন করল না? অরুণাভদা তো বেশ দেখতে, চাকরিও করে বেশ ভালো, তাহলে নীলাদি বিয়ে কেন করল না?
পুবালির সরল প্রশ্নের উত্তরে নিশান বলেছিল,
নীলাদি একটু বেশি ভালোবাসে অরুণাভদাকে, তাই বিয়েটা করল না।
পুবালি আরো অবাক হয়ে বলেছিল,
বুঝলাম না তো।
নীলাদি বিয়ের কিছুদিনের মধ্যেই বিধবা হয়ে গিয়েছিল, ওর হাজবেন্ড মারা যায় অ্যাক্সিডেন্টে। তাই নীলাদি মনে করে তার সংস্পর্শে এলে ক্ষতি হবে, তাই অরুণাভদাকে ফিরিয়ে দিয়েছিল।
পুবালিটি সেদিন থেকেই নীলাদিকে বড্ড ভালো লাগে। অদ্ভুত একটা ব্যক্তিত্ব আছে মহিলার মধ্যে, আবার বেশ সহজে মিশেও যেতে পারে সকলের সঙ্গে। নিচে থেকে চেঁচিয়ে বলল নীলাদি,
কেন রে, কি হয়েছে? একটু বাজারে যাচ্ছিলাম।
পুবালি তাও ডাকল,
একবার এসো না গো প্লিজ।
নীলাদি আর দেরি না করেই পুবালিদের দরজায় গিয়ে কড়া নাড়ল। কোনো মতে সিঁড়িটা দুমদাম করে প্রায় ছুটেই নামল পুবালি। দরজা খুলতেই নীলাদি বলল,
ওমা মুখটা এমন কালো কেন? নিশান ঝগড়া করেছে, কিছু বলেছে নাকি রে?
নীলাদি পুবালিকে তুই করেই ডাকে, বড্ড আপন মনে হয় ডাকটা। পুবালি কোনো কথা না বলে ঝরঝর করে কেঁদে ফেলল। নীলাদি মাথায় হাত রেখে বলল,
বোকামি, নিশান খুব ভালো ছেলে, হয়তো দোকানে কারোর সঙ্গে গন্ডগোল হয়েছে, মাথা গরম ছিল তাই তোকে দু কথা বলেছে। এটা কেউ কাঁদে নাকি পাগলি?
এ বাড়িতে কেউ আমাকে মেরে ফেলতে চায় নীলাদি, আমি বেশ বুঝতে পারছি, আমার সাজানো সংসার তার পছন্দ নয়।
নীলাদি একটু ভেবে বলল,
কি ভুল বকিস তুই, এ বাড়িতে আছেটা কি? নিশান আর তুই ছাড়া আর তো কেউ নেই। শম্পা তো কালে ভদ্রে আসে, আর তাছাড়া শম্পার সঙ্গে আমার ফোনে কথা হয়, ও তোর খুব প্রশংসা করে, বলে নীলা একটু দেখিস আমার ভাইয়ের বউটাকে, বেচারা একা একা কত সামলাবে বল দেখি।
শম্পা নিশানের বড়দি, সত্যি বলতে কি শম্পাদির জন্যই পূবালি নিশানের বউ হয়ে এই সংসারে এসেছে বিনা পণে। পূবালি জোরে জোরে ঘাড় নেড়ে বলল,
মানুষ নয় নীলাদি, অন্য কেউ, কোনো খারাপ আত্মাও হতে পারে। এসো তুমি বাথরুমে এসো, তুমি ওই শাওয়ারটা চালাও, দেখবে রক্ত পড়বে।
নীলাদি সাহসী মেয়ে, মাঝরাত্রে টর্চ হাতে পাড়ার যে কারোর প্রয়োজনে হাজির হতে পারে সে। সে বলে,
আমার এমন ভাগ্য জমেও ছবে না, না হলে অমন রাজপুত্রের মতো স্বামীকে খুইয়ে ফেলি।
নীলাদি কিছুতেই মেনে নিতে পারে না স্বামীর অপঘাতে মৃত্যুটা, বারংবার নিজের ভাগ্যকেই দোষারোপ করে। তাই হয়তো সারাদিন কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখে যাতে ভুলে যেতে পারে সহজেই। নীলাদির পেছন পেছন সাহসে ভর করে পূবালিও গিয়ে দাঁড়ায় বাথরুমের চৌকাঠে। নীলাদি ভেতরে ঢুকতেই পূবালি বলল,
বাঁদিকের ট্যাপটা।
নীলাদি শাওয়ারের কলটা খুলতেই স্বচ্ছ জলের ধারা উপর থেকে তীর বেগে নেমে এলো বাথরুমের সাদা মেঝেতে। নীলাদি অসময়ে ভিজে যাবার ভয়ে সরে এলো একটু, বলল,
কই রে, রক্ত কোথায়? এই যে বিশুদ্ধ জল বেরোচ্ছে, সেটাই যদিও স্বাভাবিক। শোন, তোর পেট গরম হয়েছিল, দিন রাত ওই ফুচকা রোল খাবি, হবে না? মৌরি ভেজানো জল খা পর পর সাত দিন, ভুলভাল ভয় পাস না। আমার স্বামী অপঘাতে মারা গেল, রাত ভোর ঠায় বসে থাকতাম খাটের উপরে। সে সেদিন অফিস যাওয়ার সময় বলে গিয়েছিল তাড়াতাড়ি বাড়ি ফিরবে, তাই সে চলে যাওয়ার পরেও বসে থাকতাম তার অপেক্ষায়। কতবার ফাঁকা ঘরে ডেকেছি, বলেছি একটিবার এসো না গো, কিছু বলার থাকলে বলে যাও তোমার নীলাকে। কোথায় কি, নিজের কান্নার জলে গাল ভিজেছে, সে আসেনি। কোনোদিন তার পায়ের আওয়াজও শুনিনি আমাদের শোবার ঘরে। ওসব আত্মা বলে কিছু হয় না রে।
পূবালি জড়িয়ে ধরল নীলাকে।
নীলাদি, এই সংসারের ওপরে না কেউ একটা কিছু করছে, বিশ্বাস করো তুমি। আজ তোমার ভাই দুপুরে এসে না আমার সারা শরীরে পাগলের মতন লালচে জরুল খুঁজছিল, যেটা আমার শরীরে নেই। বলছিল আমি নাকি পায়ে আলতা পড়েছিলাম, কোথায় গেল, এইসব উল্টো পাল্টা কথা বলতে বলতে ফিরে যায় দোকানে। আমার আমার খুব ভয় করছে গো, আমি আমি বুঝতে পারছি না, আমার খুব ভয় করছে।
নীলা একটু ভেবে বলল,
ঠিক আছে, তুই দরজাটা ভালো করে বন্ধ করে ঘরে টিভি চালিয়ে রাখ, আমি দেখি একবার মুকুন্দদার সঙ্গে কথা বলে। ওর এসব তান্ত্রিকদের সঙ্গে যোগাযোগ আছে শুনেছি, লোকটা তাই তারা পিছে যায়, দেখি কি করা যায়, না হলে মৃত্যুঞ্জয় কাকুকে একবার ডেকে আনবো বাড়িতে।
নীলাদি যতক্ষণ এই বাড়িতে ছিল ততক্ষণ পর্যন্ত পূবালির ভয় করেনি, যেমনি নীলাদি চলে গেল অমনি আবার গা ছমছম করতে শুরু করল। তবুও টিভিটা একটু জোরেই চালিয়ে দিল পূবালি, রাতের জন্য রান্না করতে হবে, দুপুরের খাবারগুলোর মধ্যে কিছুটা পড়েই আছে, তবুও জোর করে নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখার চেষ্টা করছে পূবালি। ও কেমন যেন মনে হচ্ছে যে আজ এই বাড়িতে ওর সঙ্গে সঙ্গে কেউ একটা ঘুরছে।
কি রে, এত মনমরা হয়ে রয়েছিস কেন? বাড়ি গেলি, আসার সময় স্কুটার ছাড়া হেঁটে এলি, কি ব্যাপার রে? বউয়ের সঙ্গে ঝগড়া হলো?
অরিত্র গাঁদার মালাগুলোর হিসেবগুলো লিখতে লিখতে বলল। নিশান অন্যমনস্ক ভাবে বলল,
না রে, ঝগড়া নয়, অদ্ভুত একটা ঘটনা হলো দুপুরে, এখনো তার কারণটা ঠিক খুঁজে পাচ্ছি না। কেন যে এমন অকল্পনীয় ঘটনাটা ঘটল তার হিসেব ঠিক খুঁজে পাচ্ছি না আমি। আর স্কুটিটা ফেরার পথে গন্ডগোল করছিল, ওই এক্সিলেটরে চাপ দেবার আগে স্পিডটা বাড়ছিল আপনা আপনি, তাই ওটাকে দেবেশের গ্যারেজে দিয়ে এলাম। স্কুটি আর কদিন, এতকাল তো হেঁটেই নয়তো সাইকেলই কাটল, সেটা সমস্যা নয় রে। এক অন্য গণ্ডগোল, হিসেব মিলছে না কিছুতেই।
সবকিছুর কারণ খুঁজতে যাস না বুঝলি। এই দেখ, আমি হঠাৎ নিজের ব্যবসায় লোকসান করলাম, তুই হাত বাড়ালি বন্ধু হিসাবে, আমিও কিছু না ভেবেই তোর দোকানে এসে বসলাম। কবে হবে? এই মাস পাঁচেক আগের ঘটনা। তারপর থেকে দেখ, দুজনে তোর ফুলের দোকানটাকে কত বড় করলাম, ব্যবসা বাড়লো, এগুলোর পেছনে কি সেভাবে কোনো কারণ আছে? নেই বুঝলি। তবু তুই হাতটা বাড়িয়েছিলি বলেই তো আজ চরিত্র বেঁচে গেল, তাই না?
তোর শুধু ওই এক কথা, তুই আসার পর কি আমার লাভ হয়নি? আগে বিয়ে বাড়ির ডেকোরেশনের কাজগুলো সব ছেড়ে দিতে হতো, এখন তো পুরোটাই তুই আর বিট্টু সামলাচ্ছিস। আসলে কি জানিস তো, কিছু অদ্ভুত ঘটনা ঘটছে আমার জীবনে, মানে ঠিক বলে বোঝাতে পারবো না তোকে। পুবালি এমনিতে খুব ভালো মেয়ে, খুব সংসারী, আমাকে আমাকে ভালোবাসে প্রাণ দিয়ে, কিন্তু আজ দুপুরে ওর মধ্যে কেমন একটা অদ্ভুত সব কাণ্ড দেখলাম জানিস। কেন যে এমন হল তার হদিস নেই বুঝলি।
আরে দূর, স্বামী স্ত্রীর মধ্যে একটু হয় সব, রাতে গিয়ে একটু আদর করে দিস, ব্যাস মিটে যাবে।
নিশান একটু হাসল, দোকান বন্ধ করে দুজনে বাড়ির রাস্তা ধরল। অরিত্র ওর বাড়ির দিকে চলে যাবার পরেই গা ছমছম করতে শুরু করল নিশানের। বাগদি পুকুরের ধার দিয়েই ওর যায়, শর্টকাট রাস্তা ওটা, কিন্তু আজ যেন রাস্তাটা অনেক বেশি মনে হচ্ছে। একই নারকেল গাছে যেন চারবার করে ক্রস করছে সে। থমকে দাঁড়াল নিশান, কিছুটা এগোতেই দেখতে পেল পুবালি দাঁড়িয়ে আছে আলো অন্ধকারে। নিশান ওর কাছে গিয়ে জিজ্ঞেস করল,
এত রাতে বাইরে কি করছ?
পুবালি কথার উত্তর না দিয়ে পুকুরের ধার ঘেঁষে এগিয়ে যাচ্ছে। নিশানও ওকে অনুসরণ করছে, কিন্তু প্রায় ছুটে হাঁপিয়ে গিয়েও কিছুতেই যেন পুবালির হাতটা ধরতে পারছে না সে। পুবালি ওর ঠিক চার পা আগেই রয়ে যাচ্ছে। নিশান হাঁপাতে হাঁপাতে চিৎকার করল,
ওদিকে কোথায় যাচ্ছ? যেও না, সাপ খুব থাকতে পারে। আরে পুবালি, ওদিকে যেও না, আর দাঁড়াও।
পুবালি ওর দিকে হাত বাড়ালো, নিশান হাতটা ধরতেই চমকে উঠল। পুবালির হাতটা হিম শীতল। বাগদি পুকুরের জলের রোজ চৌধুরীদের দোতলার বারান্দার আলোটা পড়ে, আজ সে আলো বোধহয় বন্ধ আছে। পুকুরের জলটা নিকষ কালো। নিশান চেষ্টা করেও ছাড়াতে পারছে না পুবালির ঠান্ডা হাতটা। পুবালির মুখে এখন একটা অদ্ভুত ভয়ঙ্কর হাসি। নিশান কোনো মতে নিজেকে ছাড়িয়ে নিয়ে আপ্রাণ ছুটল বাড়ির দিকে। বাড়ির গেটের সামনে এসে আছাড় খেয়ে পড়ল, পায়ের বুড়ো আঙুলের নখটা বোধহয় উড়েই গেল। গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না ওর। যখন জ্ঞান ফিরল তখন দেখল বিছানায় শুয়ে আছে। রানা আর পুবালি দুশ্চিন্তাগ্রস্ত মুখে তাকিয়ে আছে। রানা ওদের পাশের বাড়িতেই থাকে, নিজের ভাইয়ের চেয়ে কোনো অংশে কম নয় সে। পুবালি বলল,
এখন ঠিক আছো?
নিশানের গলা থেকে বুক যেন শুকিয়ে গেছে। পুবালি হয়তো আঁচ করেই জলের গ্লাসটা সামনে ধরল। নিশান একটু উঠে গ্লাস থেকে জলটা ঢকঢক করে খেয়ে আবার শুয়ে পড়ল। পুবালি কোনো প্রশ্ন না করেই রানাকে বলল,
তুই বাড়ি যা, কাকিমা খেতে বসবে তুই গেলে। দাদা তো এখন ঠিক আছে, একটু ঘুমিয়ে নিলে ঠিক হয়ে যাবে।
রানা ঘাড় নেড়ে বেরিয়ে গেল। পুবালি শান্ত গলায় বলল,
কিছু খাবে তুমি?
তুমি বাইরে বাগদি পুকুরের ধারে কি করছিলে এত রাতে? হ্যাঁ বলো, কি করছিলে?
পুবালি মাথা নিচু করে আছে। নিশান দেখল নিজের পায়ের বুড়ো আঙুলে একটা সাদা ব্যান্ডেজ বাঁধা। মনে পড়ল পড়ার সময় আঙুলে লেগেছিল সজোরে। পুবালি কোনো কথা না বলে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে দেখে মাথাটা আরো গরম হয়ে গেল নিশানের। একটু জোরেই সে বলল,
আমি একটা প্রশ্ন করেছি পূবালি, উত্তরটা দাও। রাত 9টার সময় তুমি বাড়ির পিছনের ওই পুকুরের ধারে কি করছিলে? কি করছিলে বলো?
আমি বাড়িতেই ছিলাম, কোথাও যাইনি বাড়ি থেকে। তোমার পড়ে যাওয়ার শব্দ শুনে গ্রিল খুলে বাইরে বেরিয়ে দেখি তুমি অজ্ঞান হয়ে গেছো, তাই আমি রানাকে দেখতে পেয়ে ডেকেছিলাম। ও আর আমি তোমায় তুলে এনে বিছানায় শুয়ে দিয়েছিলাম।
কথাটা বলতে বলতেই পূবালি ফুঁপিয়ে কেঁদে উঠল। নিশান বেশ বুঝতে পারল কোনো কারণে পূবালি ওকে মিথ্যে বলছে। পুকুর পাড়ে ওকে হাত ধরে টেনে যে নিয়ে যাচ্ছিল সেটা হচ্ছে পূবালি, সম্পূর্ণ ভুলেও যায়নি। নিশান বিরক্ত হয়ে বলল,
মিথ্যে কথা বলার অভ্যেসটা দেখছি বেশ ভালোই রপ্ত করেছ।
নিজের দিকে তাকিয়ে দেখো, মনে পড়ে যাবে তুমি কোথায় গিয়েছিলে।
ছুটে অন্য ঘরে গিয়ে দরজা আটকে দিল পূবালি। আওয়াজটা কানে এসে পৌঁছালো নিশানের। নিশান পায়ে ব্যথা নিয়েই বিছানা ছেড়ে উঠে দাঁড়াল। ঘরের বড় আয়নার সামনে দাঁড়িয়ে চমকে উঠল। এই বড় আয়নাটা ও শখ করে লাগিয়েছে বিয়ের পরেই। পূবালিকে এই আয়নার সামনে দাঁড় করিয়ে বলেছিল,
রোজ এখানে দাঁড়িয়ে সুন্দর করে সাজবে, বুঝলে?
বাড়ির মধ্যে এত সেজে কি করবো শুনি বলো।
নিশান পেছন থেকে ওকে জড়িয়ে ধরে ঘাড়ে মুখ খসতে খসতে বলেছিল,
তোমার পরিপাটি সাজগোজগুলো ধ্বংস করব।
লজ্জা পেয়ে নিশানের বুকে মুখ লুকিয়েছিল পূবালি। এত সিঁদুর ওর বুকে লাগলো কি করে? সাদা জামায় সিঁদুর আর লিপস্টিকের দাগ। নিশান নিজের দিকে তাকিয়ে চোখ বন্ধ করে নিল। কি হচ্ছে এসব ওর সঙ্গে? দোকান বন্ধ করে রোজকার মতো বাড়ি ফিরছিল সে, কোথা থেকে কি ঘটে গেল? বিছানায় রাখা ফোনটা বাজছে। নিশান চট করে জামাটা খুলে ফেলল। সম্ভবত পূবালি বা রানা ওর মুখে জল ছিটিয়েছিল, তাই জামাটা একটু ভিজে ভিজে রয়েছে। সিঁদুরের লালচে রংটা জলের ঝাপটায় আরো ছড়িয়ে ছিটিয়ে গেছে। ভিতরের গেঞ্জিটা অবধি হালকা লালচে হয়ে গেছে। এত সিঁদুর তো এখনকার কোনো মেয়েই মাথায় পড়ে না, তাহলে এত এলো কোথা থেকে? ভাবনার মধ্যেই ফোনটা রিসিভ করল নিশান। আর নোন নাম্বার থেকে ফোন, হয়তো কারোর ফুলের অর্ডার আছে। ভোরের ট্রেনে যেহেতু ফুল আসে, তাই অনেকেই রাতে ফোন করে অর্ডারের ফুল জানিয়ে রাখে নিশানকে। ফোনটা রিসিভ করতেই একটা বাচ্চা মেয়ে মিষ্টি গলায় ফিসফিস করে বলল,
18টা গোলাপ আর 6টা জুঁইয়ের মালা লাগবে, পাওয়া যাবে কাল রাত ঠিক 9টায়।
নিশান বলল,
যাবে, আপনার নাম?
আপনি রেখে দেবেন, আমি নিজে গিয়ে নিয়ে আসব।
ক্লান্ত শরীরেই পাশের ঘরের দরজায় গিয়ে টোকা দিল।
পূবালি, এই দরজাটা খোলো প্লিজ। কি হলো? আরে পূবালি, দরজাটা খোলো।
কোনো সাড়া নেই। রান্নাঘরে খাবার ঢাকা দেওয়া রয়েছে। দুজনে একসঙ্গে বসে টিভি দেখতে দেখতে রোজ খায়। গত 6 মাসে এটাকেই ওরা রুটিন বানিয়ে নিয়েছে। সারাদিনের গল্পের ঝুলি খুলে বসে পূবালি। মেয়েটা আজ অভিমান করে না খেয়ে শুয়ে পড়ল। খাবার দেখে খিদে পেয়ে গেল নিশানের, কিন্তু বিয়ের পর থেকে অনেক বলা সত্ত্বেও পূবালি কোনো দিন ওকে ছেড়ে খায়নি। একা একা খেয়ে নিতেও কেমন লাগছে ওর। ঘড়ির দিকে তাকিয়ে দেখল প্রায় 11:30 বাজে। পেটে ইঁদুর দৌড়াচ্ছে। আবারও পূবালির দরজার সামনে দাঁড়িয়ে দরজায় নক করল নিশান। কোনো সাড়া নেই, হয়তো না খেয়েই ঘুমিয়ে পড়েছে। আজ দুপুর থেকে যা যা ঘটে চলেছে ওর সঙ্গে তার এখনো পর্যন্ত কোনো সমাধান পায়নি নিশান। গাটা কেমন যেন শিরশির করে উঠল ওর। এইসব অশরীরি আত্মায় কখনো বিশ্বাস করে না, কিন্তু পূবালির আচরণ দেখে মনে হচ্ছে যে কোথাও একটা বড় সমস্যা হয়েছে। মনে হচ্ছে যেন অন্য একটা আত্মা ভর করেছে ওর ঘাড়ে। খাবার বেড়ে টেবিলে এসে বসল নিশান। খেতে শুরু করতেই মনে হল যেন কেউ ঠিক পাশের চেয়ারে বসে ওর খাওয়া লক্ষ্য করছে। তার নিঃশ্বাসের ভারী আওয়াজ ওর কান অবধি এসে পৌঁছাচ্ছে। খিদের চোটে তাড়াতাড়ি খেতে গিয়ে গলায় লাগল, কেউ যেন ওর দিকে জল সমেত গ্লাসটা এগিয়ে দিল। ঢক ঢক করে জলটা খেয়ে নিয়ে নিশান থালার অবশিষ্ট ভাতটুকু খেয়ে নিল। বারবার পাশের চেয়ারের দিকে তাকালো সে, কিন্তু কাউকে দেখতে পেল না। কিন্তু ওর ষষ্ঠ ইন্দ্রিয় ওকে বলছে যে কেউ একজন বসে ওর খাবার তদারকি করছে, কেউ যেন সংসারের কর্ত্রীর মতোই খেয়াল রাখছে ওর যত্নের। যেটা রোজ পুবালি করে সেটাই যেন কেউ করছে। ঘাড় ঘুরিয়ে দেখল পুবালির দরজা বন্ধ, কেউ যেন ফিসফিস করে বলছে,
পেট ভরলো আর দুটো ভাত নেবে?
নিশানের পাগল পাগল লাগছে, কোনো মতে হাত ধুয়ে দরজার ছিটকিনি লাগিয়ে সে ঘুমিয়ে পড়ল। ক্লান্ত শরীরে ঘুম নামতে বেশি সময় নিল না, ঘুমের মধ্যেই টের পেল পুবালি এসে ওর পাশে শুয়েছে। পুবালি যে সাবান যে ক্রিম ব্যবহার করে তার গন্ধ এসে নাকে লাগল। চোখ বন্ধ অবস্থাতেই সে জড়িয়ে ধরল পুবালিকে। দীর্ঘদিনের অভ্যাসের মতোই ওর বুকে নিজের মুখটা ডুবিয়ে দিল নিশান। আচমকা নিঃশ্বাসে খুব কষ্ট হচ্ছে ওর, জড়িয়ে আছে চোখ দুটো, কিছুতেই খুলতে পারছে না যেন। অনেক চেষ্টা করেও চিৎকার করতে পারছে না ও, অথচ নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে নিশানের। জড়িয়ে ধরে রাখা পুবালির শরীরটা অন্যদিনকে উষ্ণতা দেয়, আজ যেন ফ্রিজের বরফে ঠান্ডা হয়ে যাচ্ছে ওর চোখ মুখ। ও দু হাত দিয়ে আপ্রাণ ঠেলতে চেষ্টা করছে পুবালিকে, কিন্তু এত ঠান্ডা এত শক্ত একটা শরীরকে কিছু ঠেলে সরাতে পারছে না নিশান। গলা দিয়ে একটা আর্তচিৎকার বেরিয়ে এলো ওর, তখনই অনুভব করলো শরীরটা আবার আগের মতো হালকা লাগছে। ভারী হাতটা সরে গেছে ওর শরীর থেকে, পাশে রাখা জলের বোতলে জল নেই, রোজ এটা ভরে রাখে পুবালি, আজ ফাঁকা। কোনো মতে ঘুমের ঘোরেই টলতে টলতে বাইরে এসে টেবিলে রাখা একটা জলের বোতল তুলে নিতে নিতে খেয়াল করল বাথরুমে লাইট চলছে। লাইট তো ও নিভিয়েই শুয়েছিল বোধহয়, তাহলে হয়তো পুবালি তারপরে গিয়েছিল। দু পা এগিয়ে লাইটটা বন্ধ করতে যেতেই সে দেখতে পেল পুবালি নিচু হয়ে বমি করছে। নিশান তাড়াতাড়ি বাথরুমে ঢুকে পুবালির পিঠে হাত রেখে বলল,
আরে কষ্ট হচ্ছে, হ্যাঁ খাওয়া দাওয়া করনি বলেই হয়তো অম্বল হয়ে গেছে তোমার, কি যে করো না তুমি।
চোখে মুখে জল দিয়ে পুবালি বলল,
আমি কদিনের জন্য বাপের বাড়ি যাব, আমার কেমন একটা দম বন্ধ লাগছে এখানে।
সে যাও, কিন্তু আগে তোমার একটা ডাক্তার দেখাই, তারপর না হয় যেও।
পুবালি ক্লান্ত চোখে বলল,
কিসের ডাক্তার?
পাগলের ডাক্তার, এই অকারণে আমায় মেরে ফেলার যে পাগলামি তুমি করছো সেটার কারণটা তোমায় জানতে হবে নাকি?
বেশ দেখিও, আমাকে পাগল প্রমাণ করলে যদি তোমার সুবিধে হয় তাহলে তাই করো।
পুবালি অনেকটা জল খেয়ে পাশের ঘরে গিয়েই শুয়ে পড়ল। সকাল হতেই পুবালির মোবাইল ফোনটা বেজে উঠল, এই সময় তো কেউ ফোন করা নেই ওকে। এমন সময় ওর ফোন ওই কালে ভদ্রেই বাজে, ওই বরং রোজ একবার করে বাপের বাড়িতে ফোন করে সবার খবর নেয়, আর মাঝে মাঝে দোকান থেকে নিশান করে। এমনি
কি করছো পুবালি?
জিজ্ঞেস করে ধরে থাকে কিছুক্ষণ, তারপর বলে,
এই কাস্টমার এসেছে, রাখলাম, পরে কথা হচ্ছে।
পুবালি বেশ বোঝে আচমকা মিস করার কারণেই ওই ছোট্ট ফোনগুলো করে নিশান, অজানা প্রাপ্তিতে ভরে ওঠে ওর মন। হঠাৎই ছাদে জামা কাপড় মেলতে মেলতে পুবালির ইচ্ছা করে দুকলি বেসুরো গেয়ে উঠতে। নিশানের এরকম বেসামাল ভালোবাসাগুলো পেতে পেতে এই ছমাসে এতটাই অভ্যস্ত হয়ে গেছে পুবালি যে কোনোদিন না পেলে মন খারাপ হয়। নিশান যেদিন ওকে মিস করে সেদিন একটা দু সেকেন্ডের ফোন করে পুবালির সামনের বেরঙিন ধূসর পথঘাটও রঙিন করে দিয়ে যায়। কেউ ওকে মিস করছে এই অনুভূতিটাই ওর গলা দিয়ে গাইয়ে নেয় দুকলি। ফোনের স্ক্রিনে ফুটেছে বর্দি। ফোনটা রিসিভ করে নিজেকে সামলাতে পারে না পুয়ালি, ফুঁপিয়ে কেঁদে ওঠে সে। বর্দি বোধহয় ওকে কাঁদার সুযোগ দেয়, তারপর বলে,
কি হয়েছে রে? নীলা কালকে রাতে ফোন করে বলল তোর নাকি ওই বাড়িতে ভয় করছে, মাকে দেখেছিস নাকি?
পুবালি বলল,
না দিদি, মা নয়, মায়ের ছবিতে আমি রোজ ফুল ধূপ দিই, মা যেন আমায় আশীর্বাদ করেন। মায়ের আত্মা নয় এটা, এ খুব সর্বনিঃশ আত্মা। তোমার ভাই আমায় সন্দেহ করছে, আমি নাকি তাকে মেরে ফেলতে চাই, যাকে ঘিরে আমার দিন রাত্রি, আমি নাকি তাকে মেরে ফেলতে চাই। এই কথাটা শোনার আগে আমার মৃত্যু হলেও ভালো হতো। মৃত্যু হলেও খুব ভালো হতো বর্দি।
এই চুপ কর, দেখি কাঁদতে বসিস না তো প্রাইমারি স্কুলের বাচ্চাদের মতো। প্রথম থেকে আমাকে বল, কি কি ঘটেছে তোর সঙ্গে?
গতকাল দুপুর থেকে রাত পর্যন্ত যা যা ঘটেছে, নিশানের অজ্ঞান হওয়া থেকে শুরু করে নিশানের জামা ভর্তি সিঁদুর লেগে থাকার ঘটনাটা সমস্তটা শোনার পর শম্পা বলল,
আচ্ছা ঠিক আছে, চুপ কর, তুই মন খারাপ করিস না, আমি ভাইকে ফোন করছি। আর নীলার সঙ্গে আমার কথা হয়ে গেছে, ও আজকে বিকেলে এক তান্ত্রিককে নিয়ে আসবে বলেছে।
কিন্তু বর্দি, এই সব তান্ত্রিক ফান্ত্রিক শুনলে যদি ও আবার রেগে যায় তখন?
শম্পা একটু ভেবে বলল,
ভাই তো বিকেল চারটের সময় দোকানে থাকে, কোনোদিনই বাড়ি ফেরে না, নীলাকে বলছি তখন আনতে, এক্ষুনি ভাইকে কিছু বলার দরকার নেই। হ্যাঁ রে, ভাই বেরিয়ে গেছে তো নাকি?
হ্যাঁ, সে তো ফার্স্ট ট্রেনে ভুল নামবে বলে যেমন যায় তেমনই গেছে, নিজেই চা করে খেয়ে গেছে, আমায় ডাকেনি অব্দি, এত গেল্লা করছে বর্দি ও মা জানো, আমার হাতের চা টুকু খাবে না।
শম্পা সান্ত্বনা দেওয়ার ঢঙে বলল,
চিন্তা করিস না, আমি নিজে পছন্দ করে তোকে এনেছি, তোর কোনো অযত্ন আমি হতে দেবো না।
শম্পা ফোনটা রেখে দিয়েছে। পুবালির শরীরে যেন কোনো জোর নেই, পা দুটো অবশ লাগছে। আসলে মনের সঙ্গে শরীরের বড্ড ভাব, একজনের উপরে অত্যাচার হলেই আর একজনও গোমরা মুখে বসে থাকে। মনটা আজ সত্যিই খারাপ। নিশান যদি ওকে বাপের বাড়িতে পাঠিয়ে দিতে চায়, গ্রামের সবাই বলবে পুবালির চরিত্র খারাপ, বাড়ির সবাই আর একটা মানুষের খরচ চালাতে হবে ভেবে চিন্তিত হবে। ঠিক কি করা উচিত পুবালির? কোনো দোষ না করে এত বড় শাস্তি পাবে সে? তারপরেও সিংহাসনের শিব ঠাকুর বসে বসে এটা দেখবে? সেই ছোট্ট থেকে শিবের মাথায় জল ঢালে সে, উপোস করে শিবের ঘরে প্রদীপ জ্বালে, কোনো বার এর অন্যথা হয়নি। তারপরেও ওর ওপরে ঘটা এমন অন্যায় যদি তিনি মেনে নেন, তবে তাই হোক। পুবালি চুপচাপ বসে আছে জানলার দিকে তাকিয়ে। এ পাড়ার সকলের আজকের দিনটা শুরু হয়ে গেছে কর্মব্যস্ততা দিয়ে। ভোলা জেঠু দুধের ড্রাম নিয়ে সাইকেলে চাপিয়ে বাড়ি বাড়ি ঘুরছে, অরুণও খবরের কাগজের বোঝা নিয়ে সাইকেলের প্যাডেলে পা দিয়েছে, রিনিধি মেয়ের হাত ধরে স্কুলের পথে চলেছে, সকলের কত কাজ, একমাত্র পুবালি বসে আছে চুপ করে। ওর যেন কিছু করারই নেই, অথচ অন্যদিন এই সময়ে উঠে ও বাসি কাপড় ছেড়ে স্নান সেরে নেয়, রান্নাঘরেও ঢুকে যায়, জল খাবার রেডি করে রাখে, বিন্তিদি কাজ সেরে ফেরার পথে টিফিন ক্যারিয়ারটা নিয়ে চলে যায়, নিশানের পুষ্প ভাণ্ডারে দিয়ে অন্য কাজে যায়। তারপর পুবালি নিশানের এনে দেওয়া ফুলের মালা দিয়ে ঠাকুরের পুজো করে, বিন্তিদির কেচে দেওয়া জামা কাপড় ছাদে শুকাতে দিয়ে আসে, নিজের জলখাবার নিয়ে জমিয়ে বসে। ব্যস্ততায় কেটে যায় পুবালির এই সকালটা। এই বাড়িতে আসার পরে আজকে প্রথম ও নিজেকে এরকম বেকার মনে হচ্ছে, মনে হচ্ছে যেন ও একটা দ্বীপে বসে আছে। এই সাজানো সংসার যেন ওর নয়, দ্বীপের চারিদিকে অথই জল, একটু পা বাড়াতে গেলেই ডুবে মরতে হবে। খাটের ওপর পা গুটিয়ে বসে আছে সে। না, এই ঘরটা ওদের ঘর নয়, এটা নিশানের মায়ের ঘর ছিল, এখন ফাঁকা থাকে। পূবালি সকালে ঠাকুর পুজোর পরে নিশানের আনা রজনীগন্ধার চেন মালাটা মায়ের ছবিতে পরিয়ে ধূপ ঘুরিয়ে যায়, আর মাঝে মাঝে বিছানার চাদর পাল্টে কেচে দেয়। একমাত্র বর্দি বা অন্য কোনো আত্মীয় হেলে তারা এই ঘরে শোয়। পূবালি এই বাড়িতে আসার পরে প্রথম এই ঘরে নিশানকে ছাড়া একলা থাকল গোটা একটা রাত। নিশানের স্বভাবই ওকে জড়িয়ে ধরে ঘুমানো, এখন পূবালিরও সেটাই অভ্যেস হয়ে গেছে। বিয়ের পর পর একটু অসুবিধা হতো, ঘুমের মধ্যেই নিজের গা থেকে ওর হাত সরিয়ে দিত, তারপরে কি করে যেন সব অভ্যেস হয়ে গেল। এখন নিশানের ওই উষ্ণ আদর ছাড়া, ওর ছোঁয়া ছাড়া ঘুমই আসে না। কালকেও প্রথম রাত্রে একটু ঘুমিয়ে গেলেও তারপর সমানে জেগেছিল, এমনকি বমিও হয়েছে মাঝরাত্রে। একদিনেই যেন নিজের সবটুকু হারিয়ে ফেলল পূবালি। ক্লান্ত মন আর অবসন্ন শরীর নিয়ে উঠে দাঁড়াল, মাথাটা একবার ঘুরেও গেল তার। তবুও বাথরুমে ঢুকে ভয়ে ভয়ে শাওয়ারের দিকে তাকালো, নবটা ঘোরাতেই হয়তো কাঁচা রক্তে ভেসে যাবে ওর শরীরটা। তাই এমনি কলটা খুলে বালতি থেকে বেশ কয়েক মগ জল ঢাললো নিজের মাথায়। খিদের মতো অবুজ অনুভূতি পূবালি এ জন্মে আর দ্বিতীয়টা দেখেনি। ওর সংসার ভেঙে গেছে, নিশানের ভালোবাসা চলে গেছে ওর উপর থেকে, হয়তো কালকেই বিতাড়িত হবে সেই বাড়ি থেকে। ওর গোটা পৃথিবীটা আচমকাই মেঘাচ্ছন্ন হয়ে গেছে, কিন্তু তার মধ্যেও পেটের মধ্যে অবুজ বেয়াদব অনুভূতিতে জানান দিচ্ছে যে সে ঠিক জাগ্রত আছে। খিদে পেয়েছে পূবালির, অসম্ভব খিদে। এই অবুজ বেহায়া খিদের ওপরে অকারণেই রাগ হল তার, তাই শুকনো মুড়ি চিবিয়ে জল খেলো ঢকঢক করে। মনে মনে বলল, ভালো মন্দ খেয়ে খেয়ে নোলা বড্ড বেড়েছে না রে, এরপর থেকে এটুকুও জুটবে না রে রাক্ষসী। রান্নাঘরে ঢুকে নিশানের জন্য একটু জল খাবার বানিয়ে দিতে হবে, বিন্তি দিয়ে এক্ষুনি আসবে, হয়তো নিশান ওর বানানো খাবার আর খাবে না। তবু যতক্ষণ আছে ততক্ষণ নিজের দায়িত্বটুকু পালন করে যাবে সে। চাউমিনের প্যাকেট আছে বেশ কয়েকটা, ফ্রিজে গাজর বিনসও আছে, ডিম দিয়ে চাউমিন বানিয়ে দেবে আজকে। রোজই তো রুটি পরোটা বানায়, আজ না হয় অন্য কিছু হোক। সকালটা যে আজ বড্ড মন খারাপই বাতাসে ভারী। চাউমিন রেডি হওয়ার আগেই বিনতি দিয়ে হুটো পাটি করে ঢুকল, ঘর মোছার বালতি দিয়ে ঘর মুছতে গিয়েই ঝাঁট দিতে শুরু করলো। হঠাৎই বলে চিৎকার করে উঠল বিনতিদি, গ্যাসটা অফ করে ছুটে গেল পূবালি। বিনতিদি তখনও কাঁপছে, পূবালি দেখল একটা শাড়িতে ফাঁস লাগানো, ওদের ঘরের ফ্যান থেকে ঝুলছে শাড়িটা। চমকে উঠল পূবালি, এটা তো ওর বিয়ের বেনারসির শাড়িটা, সকাল থেকে এই ঘরে ঢোকেও নি সে, রাতে নিশান একাই শুয়েছিল। তবে কি নিশান নিজেকে শেষ করে দিতে চেয়েছিল, এত ঘৃণা ওর উপরে? বিনতিদি হাতের ঝাঁটা ফেলে অবাক হয়ে তাকিয়ে আছে ঝুলন্ত বেনারসিটার লাল রঙের দিকে। পূবালি নিজেও বিমুহুর হয়ে দাঁড়িয়ে আছে ফ্যান থেকে ঝোলা শাড়িটার দিকে। বিনতিদি বলল,
সেই কোন 16 বছর বয়সে বিয়ে হয়ে গেছি, রোজ বড়রাতে মার খেতে খেতে অভ্যেস করে ফেললি, তারপর দেখলে মেয়ে লাভ হচ্ছে না হাতে সুখটুকু ছাড়া, তাই 2 বছরের মেয়েকে কোলে দিয়ে অন্য সংসার পাতলো। সেই থেকে লোকের বাড়িতে কাজ করে মেয়েকে বড় করলুম গো, লেখাপড়া শেখাচ্ছি, মরতে মন চেয়েছে অনেকবার কিন্তু মরিনি, আর তুমি এমন ঘর বর ছেড়ে মরতে যাচ্ছিলে, চিচি বৌদিমনেছি, এমন কাজ করুনি গো।
পুবালি বেশ বুঝতে পারল এখন বিন্তিদিকে অন্য কথা বোঝাতে গিয়ে লাভ নেই। পুবালি যে এই শাড়ির ফাঁসের ব্যাপারে কিছুই জানে না এটা বললেও বিশ্বাস করবে না বিন্তিদি। নিজের চোখকে কেউ অবিশ্বাস করে না, বিন্তিদিও করবে না, সেটা বুঝতে পেরেই পুবালি বলল,
আদর বেশি পাওয়া মুশকিল, কম পেলেই তখন হিসেব নিকেশ শুরু হয়ে যায়। তুমি হাতের কাজ ছেড়ে নাও, জল খাবারটা তাড়াতাড়ি নিশানকে পৌঁছে দিয়ে এসো।
বিন্তিদি পুবালির পিঠে হাত বুলিয়ে বলল,
এমন ভাবতে নেই গো, এমন ভাববে না, বুঝলে, এমন ভাববে না।
পুবালি বিছানার ওপরে উঠেও নাগাল পেল না ফ্যানের, সামনের টুলটা এনে তার উপরে উঠে শাড়িটা খুলে নিল। পুবালির মাথায় একটা প্রশ্ন আচমকা ঘুরপাক দিতে শুরু করে। সামনেই ওর কাপড়ের আলমারি, আলমারিতে এত শাড়ি থাকতে বেনারসি কেন? তবে কি নিশান বের করেনি শাড়িটা? তবে কি গতকাল থেকে যে পুবালির গোছানো সংসারটা ভেঙে তছনছ করে দিতে চাইছে সেই সব করছে? মাথাটা কাজ করছে না পুবালির, ফোনের দিকে তাকিয়ে আছে নিশ্চুপ হয়ে। যদি নিশান একবার ফোন করে।
একিরে, পায়ে কি হলো তোর?
নিশানের পায়ের বুড়ো আঙুলের দিকে তাকিয়ে পরিত্র বলল, নিশানের গোটা শরীরে ব্যথা, কালকে অমন সজোরে পড়েছে সিমেন্টের ওপর, কেউ যেন ওকে পেছন থেকে ধাক্কা দিচ্ছিল, কিছুতেই টাল সামলাতে পারছিল না সে। সেই ব্যথা যেন আরো বেড়েছে, প্রায় সারা রাত ঘুম না হওয়ার কারণে চোখ দুটো জ্বলছে, মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে, বাগদি পুকুরের ধারে পুবালি কি করছিল অত রাত্রে, আর ওকে বাড়ির উঠানে ঠেলে ফেলে দিলই বা কে? পুবালির এরকম অস্বাভাবিক ব্যবহারের কারণ কি? গোলাপ আর জুঁইয়ের মালাগুলো সরাচ্ছিল অরিত্র। কাল রাত্রের ফোনের কথাটা মনে পড়ে গেল নিশানের, বলল,
এই বলছিলাম ওই 18টা গোলাপ আর 6টা মতো জুঁইয়ের মালা রেখে দে, আলাদা করে সরিয়ে রাখিস, একজনের অর্ডার আছে।
বিট্টু বলল,
দাদা এই এক মাসের খাতার হিসেবটা একটু দেখে নেবেন তো, আপনারা দোকানে না থাকাকালীন যারা এসেছিল তার হিসেব তোলা আছে।
নিশান অন্যমনস্ক ভাবেই খাতাটা নিল, চোখ আটকে গেল একটা লাইনে, শ্মশান যাত্রী 3 ডজন গোলাপ। নিশান বলল,
এই বিট্টু, মৃতদেহের ওপরে তো সাদা ফুল দেওয়া হয়, রজনীগন্ধার মালাটালা দেয় লোকে যদ্দূর জানি, গোলাপ কারা নিয়েছিল বলতো? নাকি এটাও এখন নতুন ফ্যাশন, কি জানি বাবা।
দাদা সেদিন সব সাদা ফুল বিক্রি হয়ে গিয়েছিল, বিয়ে ঠিক ছিল তো, রাত প্রায় 11টা নাগাদ আমার বাড়ির কড়া নাড়ছিল, এরা খুলতে বললো ফুল লাগবে, আমি বললাম দোকান বন্ধ হয়ে গেছে, ফুলের স্টকও তো শেষ, কিছুতেই শুনবে না, পারলে আমার কলার ধরে, গোলাপের যা স্টক ছিল আমি দোকান বন্ধ করে আমার ঘরে নিয়ে গিয়েছিলাম, সেগুলো দেখে বললাম দেখুন বিশ্বাস না হয় কোনো সাদা ফুলের মালা নেই, জনা গাছের লোক খাটিয়ার পেতে একটা মৃতদেহ নিয়ে যাচ্ছিল, তার মধ্যে থেকে একজন বলল অপঘাতে মরেছে তো, ছাড় ওই গোলাপ দিয়ে কোনো মতে জ্বালিয়ে দিতে হবে, চল সকাল হলে মুশকিল, পুলিশ কেস হবে। কথা না বলে ওরা 3 ডজন লাল গোলাপ নিয়ে দাম দিয়ে চলে গেছিল। এরকম আরো কিছু আছে, বেশিরভাগই দোকান বন্ধ হওয়ার পর আমার ঘর থেকেই দিয়েছি।
নিশান খাতাটা সরাতেই বিন্তি দিকে দেখতে পেল, রোজকার মতো আজকেও হাতে টিফিন ক্যারিয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। নিশান অবশ্য বাড়ি থেকে বেরিয়ে আসার সময় ভেবেছিল যে পুবালি আজ জল খাবার করে পাঠাবে না, বিন্তিদি ওকে ইশারায় ডাকছে। নিশান বলল,
টিফিনটা দাও তো।
বিন্তিদি তবুও ইশারায় ডাকল নিশানকে, দোকানের বাইরে যেতেই ফিসফিস করে বলল,
বৌদিমনির খুব মন খারাপ গো, চুপ করে ঘরে বসেছিল, দেখো ভালো মন্দ কিছু করে না বসে, একটু খেয়াল রেখো গো, একটু খেয়াল রেখো।
টিফিন ক্যারিয়ারটা খুলতেই চাউমিনের গন্ধে মনটা ভরে গেল, পেটের খিদেটা যেন শতগুণে বেড়ে গেল। অরিত্র বলল,
আজ যে আদর বেশি রে নিশান।
পুবালি রোজই বেশি করে টিফিন পাঠায়, অরিত্র আর বিট্টুকে দিয়েই খায় নিশান। নিশান ওদের ভাগ করে দিয়ে চামচে করে নিজের খাবারটা মুখে তুলেই থু করে ফেলে দিল, তীব্র নুনে পুড়ে গেছে যেন। অরিত্র আর বিট্টুও এক চামচ খেয়েই বলল,
বৌদি রোজ রান্না করে, খুব সুন্দর হয়। আজ হয়তো কোনো কারণে খারাপ হয়ে গেছে।
অরিত্র বিট্টুর হাতে টাকা দিয়ে বলল,
হেই ছুটে যাবি, দৌড়ে আসবি, ঠিক আছে? নবীন ময়রার দোকান থেকে কচুরি আর তরকারি নিয়ে যা তো।
চাউমিনটা খেয়েই বোঝা যাচ্ছে ভুল করে দুবার দেওয়া নুন নয়, বরং ইচ্ছে করেই বেশি নুন দিয়ে দিয়েছে পুবালি। পুরো নুনের কৌটোটা যেন ঢেলে দিয়েছে সে, যাতে খাবার দেখেও খেতে না পারে ঈশান। রাগে ভেতরটা উত্তপ্ত হয়ে উঠল ওর, কেন এরকম করছে পুবালি। ডক্টর সুদর্শন সরকারের সঙ্গে একটা অ্যাপয়েন্টমেন্ট করে রাখতে হবে কালকে, যাতে পুবালিকে একবার দেখানো সম্ভব হয়। এভাবে তো আর জীবন চলতে পারে না। সাইক্রিয়েটিস্ট হিসাবে এই চত্বরে বেশ নাম ডাক আছে ডক্টরে। অরিত্র সব শুনে বলল,
বেশ আমি গিয়ে তাহলে একটা নাম লিখিয়ে দিয়ে আসি, আজকে নাম লেখালে কালকে টাইম পেয়ে যাবি।
দুপুরে আর বিট্টুকে পাঠালো না বাড়িতে, থাক আর বাড়ি খাবারের দরকার নেই, হোটেলেই খেয়ে নিল নিশান। মনটা ভারাক্রান্ত হয়ে আছে, পুবালি কেন এরকম করছে? এমনিতে তো খুব শান্ত মেয়ে নিশানন্ত প্রাণ, এরকম অস্বাভাবিক ব্যবহার কেনই বা করছে? ভাবনার মধ্যেই চোখ লেগে গিয়েছিল নিশানে। আচমকাই ফোনটা বেজে উঠল। রিসিভ করতেই গতকাল রাতের সেই মিষ্টি কণ্ঠস্বরের মেয়েটা আদুরে গলায় বলল,
আমার ফুলগুলো আলাদা রেখেছেন তো, আমার বাড়িতে একটু পৌঁছে দিয়ে যাবেন প্লিজ।
নিশান একটু গম্ভীর গলাতেই বলল,
এক্সট্রা চার্জ লাগবে।
দেব, আজকে ঠিক সন্ধে 8টা নাগাদ আসবে।
ঠিকানাটা বলুন।
ফোনটা কেটে গেল। অদ্ভুত মেয়ে তো, কোথায় যেতে হবে সেটা তো বলল না। রাত 8টায় ফোনটা আবার বাজল। নিশান রিসিভ করতেই মেয়েটা বলল,
আপনার দোকানের বাঁ দিকের গলি দিয়ে ঢুকে সোজা রেল লাইন ধরে কয়েক পা আসুন।
বিট্টুই দোকান বন্ধ করে রোজ। পাশের মন্দিরে বেশ কিছু মহিলা পুজো দিতে এসেছে, অরিত্র তাদেরই মালা বেচতে ব্যস্ত। 18টা গোলাপ আর 6টা জুঁইয়ের মালা নিয়ে নিশান বেরিয়ে এলো দোকান থেকে। মেয়েটা কে সেটা জানতে ওর খুব ইচ্ছে করছে। নাম বলছে না, ঠিকানা বলছে না, কি চাইছে এটা কি? অজানার প্রতি মানুষের এই অমোঘ আকর্ষণ বোধহয় জন্ম মুহূর্ত থেকেই থাকে। তাই ফুলের ক্যারি ব্যাগটা নিয়ে বুড়ো আঙুলে ব্যথা, শরীরে ক্লান্তি, এই সব শুদ্ধই নিশান গেল মেয়েটার বাড়িতে ফুল পৌঁছে দিতে। ফোনটা বাজছে, রিসিভ করতেই আবার সেই রহস্যময়ীর মিষ্টি কণ্ঠস্বর,
ডান দিকে সিঁড়ি দিয়ে স্টেশনে উঠবে না, তুমি রেল লাইন ধরে সোজা এগিয়ে এসো।
পুরুষের পৌরুষে আঘাত লাগে এই ভীতু শব্দটা শুনলে। নিশান বলল,
ভয়ের কিছুই নেই, তবে ওদিকে তো কোনো বাড়ি আছে বলে আমি জানি না। স্টেশন চত্বর শেষ, তারপর তো শুধুই রেল লাইন।
মেয়েটা আচমকা নিশানকে আপনি থেকে তুমি বলছে কেন কে জানে? পাড়ার কোনো পরিচিত মেয়ে বদমাইশি করছে নাকি ওর সঙ্গে? মেয়েটা বলল,
আমার সঙ্গে গল্প করতে করতে এগিয়ে এসো প্লিজ।
নিশান সম্মোহিতের মতোই এগোচ্ছে। কে এই মেয়ে? একে চেনার জেদ চেপে বসেছে ওকে। রেললাইন ধরে অন্ধকারে এগিয়ে যাচ্ছে নিশান। থ্রু ট্রেনগুলো হু হু করে পেরিয়ে যাচ্ছে ওর পাশ থেকে। আচমকাই লাইনের ধারে জোরে হোঁচট খেল নিশান, কিন্তু পাথুরে মাটিতে নয়, কোন একটা নরম জিনিসের ওপর যেন পড়েছে সে। মেয়েটা ফোনে খিলখিল করে হেসে উঠল। ফোনে টর্চটা জ্বালতেই নিশান দেখল ও একটা মৃতদেহর ওপর পড়েছে। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে গেল তার। মেয়েটা ফোনে বলছে,
আমাকে গুনে গুনে 18টা গোলাপ দিয়েছিল প্রেম করার সময়, আর চুড়ির মালা 6টা, সব তোমার দোকানে, তাই ফেরত দিলাম। ফুলগুলোর বডির উপর ছড়িয়ে দাও।
ফোনটা কেটে গেল। একটা ঠান্ডা হাসির তরঙ্গ ওর চারপাশে ঘুরপাক খাচ্ছে। ভালো করে টর্চ মেরে দেখল নিশান ছেলেটাকে। ও চেনে, পাশের পাড়াতেই বাড়ি, নাম অর্জুন। বিশু কাকার মেয়ের সঙ্গে পালিয়ে বিয়ে করেছিল।
মৃত শরীরের কোথাও কোনো খতর চিহ্ন নেই, শুধু চোখ দুটো যেন ঠিকরে বাইরে বেরিয়ে আসছে, আর জিভটা বেরিয়ে রয়েছে খানিকটা। দেখেই বোঝা যাচ্ছে অসম্ভব ভয় পেয়েছিল কিছু দেখে, চোখ দুটো তাকানো অবস্থাতেই রয়েছে। কান ঘেঁষে একটা থ্রু ট্রেন পেরিয়ে গেল জান্তব আওয়াজ তুলে, শরীরটা টলছে নিশানের, হাতের ফুলগুলো অর্জুনের শরীরের ওপর ছড়িয়ে দিয়ে কোনো ক্রমে পালিয়ে এলো নিশান। বারবার মনে হচ্ছে একটা তীব্র হাওয়া যেন ওকে টেনে নিয়ে যেতে চাইছে, হয়তো হয়তো ওই রেল লাইনের মধ্যেই, হয়তো ওর শরীরটাও পিছে যাক ট্রেনের তলায়, এইটাই তার চাহিদা। নিশান দোকানে ঢোকার আগেই রাস্তার ধারে দাঁড়িয়ে হড়হড়িয়ে বমি করে ফেলল। অর্জুনের ঠিকরে বেরিয়ে আসা চোখ দুটো আর ওর বরফ শীতল শরীরটা ভাসছে ওর চোখের সামনে। কেউ ওকে দেখেনি তো ওখানে? ফুলগুলো ওর বডির ওপর ফেলে আসাটা কি ভুল হলো? পুলিশ যদি ওই ফুলের সূত্র ধরে ওর দোকানে চলে আসে? কি সব ভাবছে নিশান, এই চত্বরে ফুলের দোকান কি ওর একার আছে নাকি? তাছাড়া কোনো কাস্টমার যদি কিনে নিয়ে যায় তার দায় কি ওর? দোকানে গিয়ে ধপ করে বসে পড়ল নিশান, জলের বোতল থেকে জল খেলো ঢক ঢক করে। মিট্টুকে ইশারায় ডেকে বলল,
সেদিন যারা রাতে তোর কাছ থেকে গোলাপ কিনেছিল তাদের কাউকে চিনিস?
হ্যাঁ চিনি তো, ওই তো বিশুকাকার মেয়ের বর অর্জুন ছিল, আর ওর দুটো বন্ধু পলাশ আর সূর্য ছিল, বাকিগুলোকে মুখ চেনা হলেও নাম ঠিক জানি না। পরে শুনলাম বিশুকাকার মেয়ে রুমেলে নাকি আত্মহত্যা করেছে, ওকে বোধহয় পড়াতে নিয়ে যাচ্ছিল জানো?
পুলিশকে হয়নি?
হয়েছিল তো, ওই অর্জুন তো বহুদিন ফেরার ছিল শুনেছি, মেয়ের শোকে বিশুকাকাও তো পুরো চুপচাপ হয়ে গিয়েছিল, অর্জুনের বোধহয় শাস্তি হয়নি। কেন বলতো, এতদিন পরে এইসব কথা কেন?
অরিত্র বলল,
না কিছু না।
বড়দির অনেকগুলো মিসড কল হয়ে আছে ফোনে, ফোনটা করতেই বড়দি হাঁপাতে হাঁপাতে বলল,
তুই কোথায় ভাই?
কি হয়েছে বড়দি?
তুই শিগগিরই বাড়ি যা, ও বালে মিথ্যে বলছে না ভাই, ও মিথ্যে বলছে না।
নিশান বড়দির কথার সারমর্ম বুঝতে পারল না, অরিত্রকে বলল,
এই শরীরটা ভালো লাগছে না, আমি বাড়ি যাচ্ছি।
ইনি কে নীলাদি? তান্ত্রিক বলে তো মনে হচ্ছে না গো।
পুবালির চোখে কৌতূহল, নীলাদি বলল,
কেন, মরার খুলি ছাড়া বুঝি কেউ তান্ত্রিক হতে পারে না? সব আছে, উনাকে বসতে দিন। আসুন মৃত্যুঞ্জয় কাকা, এখানে বসুন।
মধ্যবয়স্ক ভদ্রলোক পুবালির দেওয়া চেয়ারে না বসে নিজের কাঁধের ঝোলা থেকে একটা হলদে আসন বের করে সেখানে বসে বললেন,
সে তো এবাড়িতেই আছে রে নীলা, বড্ড জেদি সে, মাত্র ১৯ বয়স কিনা, তাই রক্ত গরম, সংসার পাততে চেয়েছিল ভালোবেসে কিন্তু পারেনি, তাকে মেরে দিয়েছে তার বর, তাই জন্যই কারোর সুখে সংসার দেখলেই একেবারে চলে যায়, নিশানকে চায়ও, নিশানকে নিজের কাছে নিয়ে যেতে চায়, নিশান ওর বউকে সন্দেহ করবে, রাগ করবে, তারপরে একসময় পাগল হয়ে গিয়ে আত্মহত্যা করবে, এইটাই ওর চাল। তাছাড়া পুবালির পেটে বাচ্চা এসেছে জেনে সে আরো রেগে গিয়েছে, নিশানকেই চায়ও, সাজানো সংসারটা তছনছ করে দিতে চায়।
নীলা বলল,
কি নাম মেয়েটার?
মৃত্যুঞ্জয় বললেন,
রুমেলা।
পুবালি কাঁদতে কাঁদতে বলল,
কিছু একটা ব্যবস্থা করুন আপনি, আমাদের মেরে ফেলবে সে।
পুবালির কথা শেষ হবার আগেই মৃত্যুঞ্জয় গোঙাতে শুরু করলেন। কথা জড়িয়ে যাচ্ছে। নীলা বলল,
কি হল কাকু, অমন কেন করছেন?
মৃত্যুঞ্জয় কোনো মতে নিজের ব্যাগ থেকে একটা চিমটের মতো জিনিস বের করে হাতে ধরল। তারপর আর কথা না বাড়িয়ে ছুটে পালালো উঠান পেরিয়ে। যাবার সময় একটা ছোট্ট পুঁটুলি দিয়ে বলল,
শোন, যে ঘরে রোজ থাকিস সে ঘরে নয়, অন্য একটা ঘরে এটা রেখে আজ রাতটা থাকিস।
পূবালি কাঁদছে। নীলা ওর পিঠে হাত রেখে বলল,
চিন্তা করিস না, ভালো ব্রাহ্মণ ডেকে বাড়িটাতে একটা পুজো দেব কালকে।
নীলা চলে গেছে। পূবালি একাই বসে আছে এই ভুতুড়ে বাড়িটাতে। টিভি চালাতেও ভুলে গেছে সে। ওর প্রিয় সিরিয়ালগুলো দেখতেও আর মনে নেই আজ। বাড়িতে কেউ একটা রাগে ধপাধপ পা ফেলছে সেটা বেশ বুঝতে পারছে পূবালি। যেন কাউকে খুব রাগিয়ে দিয়েছে সে। নিশ্চুপ হয়ে বসে আছে পূবালি। কতক্ষণ যে ওকে বাঁচিয়ে রাখবে কে জানে। নিশান এসেছে। কোনো মতে টলতে টলতে দরজাটা খুলে দিল পূবালি। নিশান কিছু বলার আগেই ওর বুকে মাথা রেখে হাউমাউ করে কেঁদে ফেলল। নিশান ওর পিঠে হাত রেখে বলল,
কি কি হয়েছে?
রুমেলা কে নিশান? সে মারা যাওয়ার পরও কেন তোমাকে চায়? কেন সে আমার গর্ভে আসা সন্তানকে মেরে ফেলতে চাইছে? কেন সে আমার সাজানো সংসারের সবটুকু ধ্বজ নজ করে দিচ্ছে? আমি কি করেছি তার? কেন তোমাকে চায় নিশান? কেন চায় তোমাকে?
একটু জল দাও, শান্ত হয়ে বসো, বলছি সব। তার আগে একটা কাজ সারতে হবে আমায়। শিবনাথ কাকুকে একটা ফোন করতে হবে।
ফোনটা ধরেই নিশান বলল,
হ্যালো শিবনাথ কাকু, আমার ওই বিশু কাকার ফোন নাম্বারটা একটু দেবেন। বলছি আর একটা কাজ করতে হবে, আপনার বাড়ির নিচের তলাটা ভাড়া দেওয়ার জন্য ভাড়াটা খুঁজছিলেন না, আমি শুনলাম তো, আমায় ভাড়া দেবেন? আমার ভাড়া লাগবে, আমি কালকেই যেতে চাই। সমস্যা কিছুই নেই, ওই বাড়িতে একটু কাজ করাবো, তারপর ওই পূবালির শরীরটাও খারাপ তো, তাই কদিন ওখানে একটু থাকতে চাইছি।
পূবালি জল এনে দাঁড়াতেই নিশান বলল,
বলনি তো আমি বাবা হতে চলেছি।
পূবালি বলল,
আমিও বুঝতে পারিনি, ওই নীলাদি আজ মৃত্যুঞ্জয় নামের এক তান্ত্রিক কিনেছিলেন, তিনি বললেন।
নিশান বলল,
মৃত্যুঞ্জয় যেটু এসেছিল আমাদের বাড়িতে, কি বলল?
পূবালি সবটা বলতে বলতেই কাঁদছিল। এমনকি মৃত্যুঞ্জয় বাবুকেও যে মারতে চেষ্টা করেছিল সে, অবশেষে উনি প্রাণ বাঁচিয়ে ফিরে গেছেন। নিশান পূবালিকে পাশে বসিয়ে বিশু কাকাকে ফোন করল। আজ সন্ধে ও যার নির্দেশে অর্জুনের মৃতদেহর ওপর ফুল দিয়ে এসেছিল তার নম্বরটা কনফার্ম করতে চায় নিশান। বিশু কাকা ফোন ধরেই বলল,
বল নিশান।
নিশান বলল,
হ্যাঁ কাকা, বলছিলাম ওই 7434032 এই নাম্বারটা কি তুমি চেনো?
বিশু কাকা একটা জোরে দীর্ঘশ্বাস ফেলে বলল,
এটা তো রুমির নম্বর ছিল, এতদিন পরে কেন জানতে চাইছিস রুমির নম্বর? সে ফোন তো দীর্ঘদিন সুইচ অফ হয়ে পড়ে আছে। পুলিশ অর্জুনদের বাড়ি থেকে ফোনটা সিজ করেছিল, শেষে আমায় ফেরত দিয়ে গেছে। রুমির বাকি সব জিনিসের সঙ্গে ওটাও রাখা আছে ওর ঘরে। ও ঘরে আমরা আর ঢুকি না, বাইরে থেকে তালা দেওয়া।
ফোনটা কেটে দিয়ে নিজের ফোনের দিকে আবার তাকালো নিশান। এই নাম্বার থেকেই গতকাল ওকে ফোন করেছিল, আজকেও বার বার ফোন করা হয়েছে এই নাম্বার থেকে। রান্নাঘরে আচমকাই বাসন ফেলার আওয়াজ হতে শুরু করল। কেউ যেন ধূপ ধাপ করে বাসন ফেলছে রেগে। পূবালি বলল,
সিঙ্গির মায়ের ঘরে চলো, মৃত্যুঞ্জয় বাবু একটা ছোট কাপড়ের পুটলি দিয়েছেন ওই ঘরে রাখতে, তাহলে আরও ঢুকতে পারবে না ওখানে।
নিশান আর পূবালি মায়ের ঘরে ঢুকে দরজা বন্ধ করল। পূবালির মুখটা রক্তশূন্য হয়ে গেছে, নিশানেরও মাথার ঠিক নেই। কেন রুমেলার আত্মা এরকম করছে ওদের সঙ্গে? ওরা তো রুমেলার মৃত্যুর জন্য দায়ী নয়। যে ওর মৃত্যুর জন্য দায়ী তাকে তো সে মেরে ফেলেছে অলরেডি, তাহলে ওরা কেন? রুমেলার রাগের কারণ হাতরাতে শুরু করল নিশান। চোখের সামনে ভেসে উঠল বেশ কিছুদিন আগের একটা দৃশ্য। বসন্ত তখনও আসেনি, বাতাসে তখনও হালকা শীতের আমেজ, রাতে গায়ে হালকা ঢাকা দিতে হচ্ছে। নিশান রোজকার মতোই আড্ডা দিতে বেরিয়েছিল। নান্টুদার চায়ের দোকানে ঢুকতেই অরিত্রর লেগ পুলিং শুরু হয়ে গিয়েছিল।
এইসব ব্লু ছবি দেখা চার ভাই, এবার একটা বিয়ে টিয়ে কর।
চায়ের কাপে চুমুক দিয়ে কথাটা বলল অরিত্র। নিশান বলল,
এ নান্টুদা একটু কড়া করে চিনি কম একটা লিকার দিও তো।
কাঠের বেঞ্চে বসে চায়ের অর্ডার দিয়ে নিশান ভ্রু কুঁচকে বলল,
এটা কবে থেকে জানলি যে বিয়ে করলে ব্লু দেখতে হয় না? দুদিন পরে এতেই ফিরে আসতে হয় ভাই, যখন ওই একই ডাল ভাতে ফুরিয়ে যাবি তখন। আমাদের অনুপমটা তো বলেই দিয়েছে, আমি ওবেলার ডাল ভাতে ফুরিয়ে গেছি, গেলাসের জলে ভাসব না 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 না, বুঝলি কিছু? আরে বউ দুদিন পরে ডাল ভাতের মতোই তো হয়ে যাবে নাকি, আর তুইও ফুরিয়ে যাবি, তাই ব্যাক টু ব্লু ফ্লেম।
আজকাল জ্ঞানটা একটু বেশি ঝাড়ছিস মনে হচ্ছে না? হ্যাঁ, সে যাই হোক, আজকে ক্লাবে আসছিস তো? সরস্বতী পুজোর চাঁদাটা কিন্তু হেভি বেশি হয়ে যাচ্ছে মাইরি, সালা বাপের হোটেলে খাই বলতে গেলে আধা বেকার। ওই ফোন রিচার্জে কমিশনের টাকা তো নিজের চা সিগারেটই চলে যায়, এরপর 2000 টাকা চাঁদা দিতে পারবো না বস। আর দেখ ভাই, এটা তো সরস্বতী পুজো হচ্ছে, মানে দুর্গা পুজো তো নয়।
কথাটাতে যুক্তি আছে জানিস, এই আমার পক্ষেও নয় ফুলের ব্যবসা করে এত টাকা দেওয়াটা সম্ভব নয়। নেহাজ সেই ছোটবেলা থেকে সবুজ সংঘের সদস্য, তাই ছাড়তেও পারছি না। না আমি মিটিং আমি বলবো যে 500 টাকার বেশি আমি দিতে পারবো না, সিরিয়াসলি আমি দিতে পারবো না।
তবুও তো তোর বাবা তোর জন্য একটা ব্যবসা জমিয়ে দিয়ে গেল, বল আমার যে কি হবে? বাবার যেটুকু ছিল দাদাকে পড়াতে ঢেলে দিল, দাদা কলেজের প্রফেসর হয়ে ফ্ল্যাট কিনে বৌদি এনে গুছিয়ে নিল, বাড়িতে এক পয়সা দেয় না জানিস। ফোনের রিচার্জের সঙ্গে কম পুঁজির একটা ব্যবসা ফাঁদতে হবে, না হলে আর উপায় কি? না হলে আর উপায় কি? আমাদের মতো মিডিয়াকার ছেলেদের আর চাকরি কোথায় বল?
দেখেই মনে হয় ফুলের ব্যবসা। আরে 10 টাকায় পাইকারি কিনে 12-তে বেচি, কত লাভ থাকে বলতো? তারপর পচা শুকিয়ে যাওয়া এসব তো লোকসান আছেই। নেহাত পাশে কালী মন্দিরটা ছিল, আর ওই বাঙালিদের এখন দেবদ্বিজে ভক্তি আছে, তাই জবার মালার সেলটা ডাউন হয় না। ওদিকে বাবা মারা যাওয়ার পর মার্কেটের ধার শোধ করতে করতে আমার বছর ঘুরে গেল। দোতলায় একটা ঘর তুলবো, তারপর এসব বিয়ে ফিয়ে কথা ভাববো। দিদি একটু দেবে বলেছে, এবার দেখা যাক।
একটা মেয়ে ছুটছে, সামনে একটা ছেলে। নিশান কিছু না বুঝেই নিজের পাটা বাড়িয়ে দিল একটু, ছেলেটা হুমড়ি খেয়ে পড়ল। ছেলেটা হাত থেকে ছিটকে গেল গয়নার বেশ বড় বাক্সটা, রাস্তায় ছড়িয়ে পড়ল বেশ কিছু কান বালা কানের দুল। নান্টুদার চায়ের দোকানের অল্প আলোতেও নিশান দেখল বেশিরভাগ গয়নার ডিজাইনই একটু পুরনো ধাঁচের। এইরকম ডিজাইনের গয়নাই নিশানের মা ওর দিদিকে বিয়েতে দিয়েছিল, তখনই গয়নাগুলো দেখেছিল নিশান, ঠিক এই রকমই সাবেকি ডিজাইন ছিল। অরিত্র আর নিশান গয়নাগুলো যত্ন করে তুলে বাক্সের মধ্যে ভরে দিল। মেয়েটা তখন হাঁপাচ্ছে, এতক্ষণে নিশান ভালো করে তাকালো মেয়েটার দিকে। আরে এ তো বিশ্বনাথ কাকার মেয়েটা, কি যেন নাম? অরিত্র বলল,
এই রুমেলা তুই এত রাতে গয়না নিয়ে কোথায় যাচ্ছিস, আর একা কেন, তোর মা কোথায়?
রুমেলা বেশি কথা না বলে হাঁপাতে হাঁপাতে বলল,
পালিশ করে আনছিলাম, দোকান থেকে বেরিয়েছি আর ওই চোরটা পিছু নিয়েছিল, এখানে অন্ধকার দেখে ছিনিয়ে নিল, আমি বাড়ি যাচ্ছি।
ওদের পেছনে ফেলে একটু এগিয়ে গেল রুমেলা। অরিত্র বলল,
আমার কিন্তু ব্যাপারটা একটু গোলমেলে ঠেকল।
নিশান ভ্রু খুঁচকে বলল,
তুমি তো বস ছোট থেকেই বোমকেশ, তাই তোমার সবই গোলমেলে ঠেকে। এমনকি দত্তগিন্নি দুপুরের রোদে চারবার ছাদে কেন যায়, সে খোঁজটা নিতে গিয়ে তো প্রায় ধরা পড়ে যাচ্ছিলিস। হ্যাঁ, দয়া কর মেরে ভাই, সেই প্রাইমারি থেকে তোর গোয়েন্দা হওয়ার নেশায় আমরাও কম সমস্যার সম্মুখীন হইনি কিন্তু।
অরিত্র এক মুখ হেসে বলল,
আরে দত্তগিন্নি তেঁতুলের আচারটা সেই যে তোদের হাতে তুলে দিয়েছিলাম সেটা তো মনে রাখলি না, এই শালা তোর বন্ধুত্ব। হ্যাঁ,
নিশান কিছু বলার আগেই অরিত্র বলল,
ওই দেখ গুরু, বলেছি না কোনো গড়বড় আছে, রুমেলা দেখ ওই ঝোপটার আড়ালে দাঁড়িয়ে আছে, দেখেছিস? কেন ভাই, আবার ওই চোর এসে ওর হাত থেকে যাতে ব্যাগটা নিয়ে যেতে পারে? ও তো বলল বাড়ি যাবে, বিশু কাকার বাড়ি তো ডান দিকের রাস্তায়, তাহলে রুমেলা কেন বাঁ দিকে ঝোপে দাঁড়িয়ে আছে?
আধো অন্ধকারেই একটা বাইক এসে দাঁড়ালো রুমেলার সামনে। নিশান আর অরিত্র কিছু বুঝে ওঠার আগেই বাইকটা হাওয়া হয়ে গেল। নিশান বলল,
এই মনে হচ্ছে তোর কথাই ঠিক, মেয়েটা বোধ হয় গয়না ফয়না চুরি করে কোন লাভারের সঙ্গে ভাগলো, বুঝলি?
বোঝো কাণ্ড, কলেজে ভর্তি হয়েছিল এই বছর, রোজই তো আমার বাড়ির সামনে দিয়ে যেত।
নিশান চোখ টিপে অরিত্রর বুকে আচমকা হাত বুলিয়ে বলল,
ব্যথা হয়েছে নাকি বাবু? আহ, তুই তো সালা এমন বলছিস যেন তোর বাড়ির সামনে দিয়ে যাওয়া সব মেয়েকে তোর প্রতি দুর্বল থাকতে হবে।
রুমেলা কোনো খারাপ চোখ করে পড়ল না তো? এই, আমাদের কি বিশ্বকে জানানো উচিত?
নিশান প্যান্ট ঝেড়ে উঠে দাঁড়িয়ে বলল,
এই কোনো লাফড়াতে আমি নেই বস, ঠিক আছে? এমনিতেই পাড়ার লোকজন আমাদের দেখতে পারে না, বলে বকে যাওয়া ছেলে, তারপর লোকের মেয়ে নিয়ে কথা বলতে গিয়ে মরি আর কি। তাছাড়া এই মেয়েটা ক্লাস নাইনে পড়তে আমার প্রপোজ করেছিল, আমি রাজি হইনি দেখে হেভি রেগেছিল আমার উপর, পরে দেখলাম অন্য একটা ছেলের সঙ্গে ঘুরছে। যা ইচ্ছা করুক না বস, আমি এসবের মধ্যে নেই। চল ক্লাবে দেখা হচ্ছে রাতে।
অরিত্র একটু মন মরা হয়েই বাড়ির দিকে হাঁটা দিল। দিন দুই পরেই পাড়ায় হুলুস্থুলু পড়ে গেল। রুমেলা নাকি বিয়ে করেছে। অরিত্র বলল,
দেখলি সেদিন আমরা ঠিক ধরেছিলাম, মেয়েটা ওই ব্যানার্জি পাড়ার অর্জুন নামের লোফার ছেলেটার সঙ্গে পালিয়েছে। বিশুকাকা তো বলল রুমেলা নাকি ওদের বাড়ির সব গয়না আর বেশ কিছু টাকা পয়সা নিয়ে পালিয়েছে।
নিশান নিরাশক্ত ভাবে বলেছিল,
তো এখন আছে কোথায়, ওই অর্জুনদের বাড়িতে?
অরিত্র বলল,
তাই হবে, তবে অর্জুনের বাবারও নাকি ভীষণ অমত এই বিয়েতে।
রুমেলা পালিয়ে যাবার প্রায় সাত দিন পরে নিশান এসে বসেছিল এই দোকানে, একাই ছিল, তখনও অরিত্র জয়েন করেনি পুষ্প ভাণ্ডারে। হঠাৎই অর্জুনের বাইকটা এসে থেমেছিল নিশানের দোকানের সামনে। নিশান দেখেছিল একটা লালচে রঙের শাড়ি পরে, এক মাথা সিঁদুর পরে বাইকের পিছনে বসে আছে রুমেলা। ওকে দেখে একটু অহংকারী গলায় অর্জুনকে বলেছিল,
ঘোষ মার্কেটে বড় ফুলের দোকানে যেতে পারতে, ওখানে ভ্যারাইটি পাওয়া যায়।
অর্জুন হেসে বলেছিল,
তোমার সঙ্গে যখন প্রেম করতাম তখন নিশানের দোকান থেকেই তো ফুল নিয়ে গিয়ে দিতাম। দে নিশান, আজ একটু ফ্রেশ জুঁই আর গোলাপ দে তো, বাড়িতে আজ মেনে নিল বুঝলি, তাই অফিসিয়াল ফুল সজ্জাটা আজকেই হবে।
রুমেলার মুখে আচমকা এক মুঠো আবিরের ছোঁয়া। নিশানের ভালোই লাগলো ওদের দেখে, যাক প্রেম করেছিল পালিয়ে গিয়েছিল ঠিকই, কিন্তু বিয়েটা তো ঠিকঠাক করেছে, বাড়িতেও মেনে নিয়েছে শুনে খুশি হয়েছিল। রজনীগন্ধা স্টিক জুঁয়ের মালা গোলাপ মিলিয়ে অনেক ফুল কিনেছিল অর্জুন। নিশান একটা জারবেরার ব্রাঞ্চ রুমেলার দিকে এগিয়ে দিয়ে বলেছিল,
এই নাও এটা আমার উপহার তোমাদের বিয়েতে।
রুমেলা হাসি মুখেই নিয়েছিল। অর্জুনও স্বাভাবিকভাবেই ওটার দাম না দিয়ে বাকি সব ফুলের দাম মিটিয়ে দিয়েছিল। তারপরেও রুমেলাকে একদিন দেখেছিল বাজারে, অর্জুনের সঙ্গে নয়, সেদিন একাই ছিল। নিশানকে দেখে সে বলেছিল,
শুনলাম নাকি তোমার বিয়ে হচ্ছে। তার মানে বিয়েতে আপত্তি নেই, শুধু প্রেমেই আপত্তি।
নিশান ওরে এইসব কথার উত্তর না দিয়ে বলেছিল,
ভালো থেকো।
রুমেলা যখন ক্লাস নাইনে পড়ত, নিশান তখন সদ্য কলেজ পাস করেছে। একদিন মাঠ থেকে ক্রিকেট খেলে ফিরছিল, রুমেলা সম্ভবত টিউশন পড়তে যাচ্ছিল সাইকেল নিয়ে। ওকে দেখেই ব্রেক কষে দাঁড়িয়ে বলেছিল,
তোমার সঙ্গে আমার একটা কথা আছে।
নিশান বলেছিল,
হ্যাঁ বলো।
পাশের পাড়ার মেয়ে রুমেলা, চেনে না এমন নয়। রুমেলা বলেছিল,
আমি তোমায় ভালোবাসি, তোমায় খুব পছন্দ করি।
নিশান হেসে বলেছিল,
তুমি এখন অনেক ছোট, ভালো করে লেখাপড়া করো, বুঝলে।
রুমেলা কোনো উত্তর না দিয়ে জোরে সাইকেল চালিয়ে বেরিয়ে গিয়েছিল। আর কখনো নিশানকে দেখলেও কথা বলত না। নিশান এমনিতেই একটু প্রাইভেট পার্সন, তাই উপযাজক হয়ে কথা কোনোদিন সে বলেনি। পরে ফিসফাস শুনেছিল বিশু কাকার মেয়েটা নাকি প্রেম করছে, তারপরে তো এই আচমকাই অর্জুনের সঙ্গে বিয়ের খবর পেয়েছিল। কোনোদিন তো রুমেলার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেনি নিশান, তাহলে ওকেই কেন টার্গেট করল রুমেলা? পূবালি সবটা শুনে বলল,
মৃত্যুঞ্জয়বাবু বলেছিলেন ও নিজে সংসার করতে চেয়েছিল কিন্তু পারেনি, তাই নাকি আক্রোশ।
বাইরে হিসহিস করে কথা বলছে রুমেলা। নিশান ইশারায় পূবালিকে চুপ করতে বলল। রুমেলা বলছে,
তোর দোকানের ফুলের পিস ছিল, তাই তোর সূত্রে রাত থেকে আমার সংসারে অশান্তি শুরু হল। অর্জুন আমার সব কয়না টাকা নিয়ে নিয়েছিল, আমারই বিয়ের বেনারসি শাড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে মেরে ফেলেছিল। তোর দোকানের কাঁটাওয়ালা গোলাপ ফুল দিয়ে দেখে নিয়ে গেছিল আমার শ্মশানে। তোকে তো আমি চেয়েছিলাম, কেন তুই আমার হোসনি?
নিশান পূবালির কানে মুখ লাগিয়ে বলল,
চুপ, একটা শব্দ করব না আমরা।
বাইরে ধপাধপ আওয়াজ হয়েই যাচ্ছে, ঘরে দুটো মানুষ আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছে। দুজনেরই বোধহয় ভোরের দিকে চোখ লেগে গিয়েছিল। নিশান স্বপ্ন দেখল একটা লাল টুকটুকে বেনারসি শাড়িতে ঝুলছে রুমেলার অর্ধ উলঙ্গ দেহটা, ভরাট শরীরে সর্বত্র অত্যাচারের কালশিটে দাগ, শ্যামলা বুকেও কামড়ের লালচে দাগ সুস্পষ্ট, যেন সারা রাত কেউ অমানসিকভাবে ভোগ করেছে শরীরটাকে। গলায় ভারী শাড়ির কালশিটে পড়ে গিয়েছে, ওই অর্ধ উলঙ্গ শরীরটা যেন ছুটে এসে ধরতে চাইছে নিশানকে। চমকে ঘুমটা ভেঙে গেল নিশানের, দেখল পাশে পূবালি নেই, ঘরের জানলা দিয়ে রোদ ঢুকছে। ভোরে উঠে ফুল আনতে যায় নিশান, আর যাওয়া হয়নি, কে জানে বিট্টু যাবে কিনা। বাইরে বেরোতেই দেখল পূবালি অজ্ঞান হয়ে পড়ে আছে, রক্তে ভেসে যাচ্ছে জায়গাটা, ভয়ে আটকে উঠল নিশান। হাসপাতালে যখন নিয়ে গিয়ে পৌঁছাল, তখন ডক্টর দেখে বললেন মিসক্যারেজ হয়ে গিয়েছে, তবে একেবারে ফার্স্ট স্টেজ তো, তাই শরীরে তেমন ক্ষতি হবে না, একটু ভালো করে খাওয়া দাওয়া করান। পূবালি নিশ্চুপ হয়ে গিয়েছিল, চোখের কোণে জল, আস্তে করে বলল,
বাথরুম পেয়েছিল তাই যেতে যাচ্ছিলাম, ওই রাক্ষসী আমায় ঠেলে ফেলে দিল।
পূবালি একদম স্তব্ধ হয়ে গিয়েছে, ঠিক যেন বাজ পড়া তাল গাছ। কে বলবে এই মেয়েটা দুদিন আগেই কথায় কথায় হেসে গড়িয়ে পড়ত? শুকনো মুখে ফ্যাল ফ্যাল করে সে তাকিয়ে আছে নিশানের দিকে। সেদিন বাড়ি ফেরার সময় তাহলে বাগদি পুকুরের ধারে রুমেলাই ছিল পূবালির ছদ্মবেশে, ওকে হাত ধরে টেনে নিয়ে যাচ্ছিল মৃত্যুর দিকে। নিশান ঠিক করে নিল ওই বাড়িতে এক্ষুনি ফেরা যাবে না, শিবনাথ কাকার বাড়িতেই ওরা ভাড়া থাকবে, এর মধ্যে তান্ত্রিক ডেকে কিছু একটা করাতে হবে। আত্মায় কোনো দিন বিশ্বাস না করা নিশানের ভয় করছে রুমেলার এরকম প্রতিশোধ স্পৃহা দেখে। নিশান অরিত্র আর বিট্টুকে নিয়ে বাড়িতে গেল। প্রয়োজনীয় কিছু জিনিস একটা গাড়িতে চাপিয়ে দিয়ে নিয়ে গেল শিবনাথ কাকার বাড়িতে। পূবালীকে কালই ছেড়ে দেবে হসপিটাল থেকে, ওকে নিয়ে সোজা উঠবে শিবনাথ কাকার একতলায়। বাড়িটাতে তালা লাগিয়ে বেরিয়ে এলো সে। অরিত্র সবটা শুনে বলল,
এদিকে তো আর একটা ঘটনা ঘটেছে। পুলিশ এসেছিল দোকানে, অর্জুনের বডি পাওয়া গেছে রেল লাইনের ধারে, বুকের ওপর নাকি ফুল ছড়ানো ছিল। তাই সব ফুলের দোকানে খোঁজ করছে যে কালকে কে কে ফুল কিনতে এসেছিল, তার নাকি একটা লিস্ট বানাচ্ছে।
নিশান বলল,
অর্জুনের খুনিকে পুলিশ কোনোদিন খুঁজে পাবে না, কোনোদিন নয়। যেমন রুমেলার মৃত্যুর পরে অর্জুন বহুদিন ফেরার হয়ে গিয়েছিল, পুলিশ খুঁজে পায়নি, তেমনি অর্জুনের খুনিকেও পাবে না বুঝলি। কারণ অর্জুনকে মেরেছে রুমেলা নিজে। রুমেলার ধারণা আমার দোকানের ফুলে ওর ফুলসজ্জার খাট সাজানো হয়েছিল, তাই ও সুখী হয়নি। আমার দোকানের গোলাপ দিয়ে ওর শেষ যাত্রা হয়েছে, তাই ও মরেও শান্তি পাচ্ছে না। সেই কারণেই পুবালির মিস ক্যারেজ করিয়ে দিল, শেষ করে দেবে আমার সংসারটাকে। জানি চরিত্র, আমি কোনোদিন ভূত বা আত্মায় বিশ্বাস করতাম না, বিশ্বাস কর, আমি করতাম না বিশ্বাস। আজ করি। আমাদের বেঁচে থাকা যখন অনিশ্চিত হয়ে গেছে তখন করি।
অরিত্র বলল,
আমার বাবার একজন জানাশোনা তান্ত্রিক আছেন, দেখছি ওনার সঙ্গে কথা বলে। না,
পুবালীকে নিয়ে নিশান উঠেছে শিবনাথ কাকার ভাড়া বাড়িতে। পুবালী বড্ড চুপচাপ হয়ে গেছে, উদাস হয়ে তাকিয়ে আছে আকাশের দিকে। বর্দি ফোনে নিশানকে বলেছে,
ওকে কদিন আমার কাছে রেখে যা, মেয়েটার উপর দিয়ে থাক গেল। শোন, মৃত্যুঞ্জয় জেঠু জানিয়েছে রুমেলার উপদ্রব বাড়াতে হলে দুটো কাজ করতে হবে। এক, বিশু কাকাদের বাড়িতে পুবালির বিয়ের বেনারসির খুঁটে একটা গাছের শেকড় বেঁধে রেখে আসতে হবে রুমেলার আইবুড়ো ভেড়ার ঘরে, আর দুটো রজনীগন্ধার মালা মন্ত্র করে দেবেন উনি, সেটা রেখে আসতে হবে অর্জুনদের বাড়িতে যেখানে রুমেলার ফুলসজ্জা হয়েছিল।
এইটা করতে গিয়ে অবশ্য নিশানের প্রাণহানি হতে পারে, কারণ রুমেলা মেরে ফেলতে পারে ওকে। কিন্তু ওই দুটো করতে পারলে হয়তো ওর আত্মাকে নিশান আর পুবালির জীবন থেকে তাড়ানো সম্ভব। পুরোটাই করতে হবে রাতের অন্ধকারে। নিশান বুঝতে পারেনি যে কেন বেনারসি আর কেন বা ফুলের মালা, তবে এ নিয়ে কোনো প্রশ্ন করেনি। দিনের আলোয় যাওয়া যাবে না, রাত্রে ঢুকবে কি করে নিজের বাড়িতে? ওখানে ঢুকলেই তো রুমেলা ওকে শেষ করে দেবে। মৃত্যুঞ্জয় জেঠুর বাড়িতে গিয়ে কিছু জিনিস নিয়ে এসেছে নিশান, এভাবে তো জীবন চলতে পারে না। যেভাবেই হোক ওদের বাড়ি থেকে তাড়াতে হবে রুমেলার আত্মাকে। রাত্রি তখন প্রায় দশটা, পুবালী কিছুতেই ছাড়বে না, ওকে আঁকড়ে ধরে আছে। নিশান ওকে শান্ত করার জন্য বলল,
আমি একা যাব না, অরিত্র আর বিট্টু যাবে।
কিন্তু মৃত্যুঞ্জয় জেঠু বলেছেন,
কাক পক্ষীও যেন টের না পায়।
কোনো মতে পুবালীকে বুঝিয়ে বেরিয়ে এলো নিশান। হয়তো আজকেই ওর জীবনের শেষ দিন, আর হয়তো পুবালীর সঙ্গে দেখা হবে না ওর। কয়েকদিনের অব্যবহারে বাড়ির উঠানে ধুলো জমেছে, শুকনো পাতা পড়ে আছে উঠান জুড়ে। কেমন যেন ভুতুড়ে বাড়ি মনে হচ্ছে তার। বাড়ির সামনে গিয়ে দেখল একটা লালচে গরু বসে আছে। মৃত্যুঞ্জয় কাকুর কথা মতো এদিক ওদিক তাকালো, না কোনো মাংসাশী প্রাণী তো নেই এখানে, থাকার তো কথা ছিল। তবু বেশি যুক্তিতে না গিয়ে ব্যাগ থেকে মাংসের টুকরোগুলো ছুঁড়ে দিল গরুর সামনে। অবাক হয়ে দেখল গরুটা মাংস খেয়ে নিচ্ছে চিবিয়ে চিবিয়ে। কিন্তু গরুর পাকস্থলী তো মাংস হজমই করতে পারে না, তাহলে দূরে দূরে ছুঁড়ে দিল মাংসগুলো। গরুটা বুবুক্ষুর মতো ছুটে ছুটে খেতে শুরু করল মাংসগুলো। নিশান তাড়াতাড়ি বাড়ির তালা খুলে সোজা নিজের ঘরে ঢুকে আলমারি থেকে বের করল পুবালির বিয়ের লাল বেনারসিটা। তাড়াহুড়োয় ঘরের লাইটটা নেভাতেও ভুলে গেল সে। বাইরে বেরিয়ে তালা দেবার সময় দেখল যে ঘরে আলো জ্বলছে। বাইরের গেটে দেখল যথারীতি গরুটা সোজা হয়ে শুয়ে আছে, একটুও জায়গা নেই নিশানের বেরোনোর। নিশান এগোতে যেতেই সেই হিসহিসে গলা,
যাক ওই ছোট লোকের বেটিটাকে বাড়ি থেকে তাড়িয়েছিস, খুব খুশি হয়েছে। ওই বেটি বড় বর্ষভাগী, আদরে মাটিতে পা পড়ে না। এসো নিশান, আমি আর তুমি এই বাড়িতে সংসার পাতব। আমায় তুমি আদর করবে, আমি তোমার জন্য রান্না করে রাখবো। এসো আমরা সংসার পাতব।
নিশান বেশ বুঝতে পারছে একটা দড়ি মতো কিছু দিয়ে কে ওর গলায় টান দিচ্ছে। শ্বাস বন্ধ হয়ে আসছে ওর। পুবালির মুখটা মনে পড়ছে, আর হয়তো দেখা হবে না ওর সঙ্গে। তবুও শেষ শক্তি দিয়ে আরো দুখণ্ড মাংস সে ছুঁড়ে দিল উঠানের শেষ প্রান্তে। দেখল গরুটা দৌড়ে গেল। নিশানের গলার ফাঁসটাও একটু হালকা হল। দৌড়াতে দৌড়াতে সে পৌঁছাল বিশু কাকার বাড়িতে। বেল বাজাতেই কাকিমা এসে দরজা খুললেন। নিশান বেশি কথা না বলে বলল,
কাকিমা এখনই রুমেলার ঘরের চাবিটা খুলে দাও, এখনই দাও, আমাদের মেরে ফেলবে না হলে।
ঘরটা খুলতেই একটা ভ্যাপসা মরা পচা গন্ধ এসে নাকে লাগলো নিশানের। বেনারসির খুঁটে শিকড়টা বেঁধে শাড়িটা রেখে এলো রুমেলার বিছানায়। রীতিমতো হাঁফাচ্ছে নিশান, তবুও ভয়ে স্কুটিতে চাপেনি। যদি অ্যাক্সিডেন্ট ঘটিয়ে দেয় রুমেলা? নিশান আর দেরি না করে ছুটে গিয়ে রজনীগন্ধার গোড়ে মালা দুটো অর্জুনের বিছানায় রেখে বেরিয়ে এলো। হাঁফাচ্ছে সে, হৃৎপিণ্ড এতটাই লাফাচ্ছে যে মনে হচ্ছে এক্ষুনি থমকে যাবে। অর্জুনের বাবা কোনো প্রশ্ন করার আগেই নিশান বলল,
রুমেলা সবার ক্ষতি করছে, তাই একজন তান্ত্রিকের কথা মতো মালা দুটো রেখে গেলাম।
নিশান ভাড়া বাড়িতে ফিরছে, আর হাঁটার ক্ষমতা নেই তার। একটা টোটোয় উঠল সে, কিন্তু হঠাৎই শুনল কান্নার আওয়াজ। কেউ একজন গুমড়ে গুমড়ে কাঁদছে। নিশান চারিদিকে তাকিয়ে দেখল কেউ নেই, শুধু কান্নার আওয়াজটা ধীরে ধীরে মিলিয়ে গেল। বাড়ি ফিরতেই পুবালি ওকে জড়িয়ে ধরল। নিশান অবসন্ন গলায় বলল,
রুমেলা কাঁদছিল পুবালি, সম্ভবত ও আমাদের ছেড়ে চলে গেছে।
পরের দিন ওরা নিজেদের বাড়িতে ফিরে দেখল বাড়িটা যেন লন্ড ভন্ড হয়ে আছে, কেউ যেন সারা রাত ধরে তাণ্ডব চালিয়েছে। নিশান আর পুবালির বিয়ের ছবিগুলো কুটি কুটি করে ছেঁড়া। মৃত্যুঞ্জয়বাবু গোটা বাড়িটা ভালো করে ঘুরে বললেন,
পালিয়েছে, দাঁড়া।
বাড়ির চারপাশে কি সব ছড়িয়ে দিয়ে বললেন,
এবারে শান্তিতে থাক।
পুবালি আর নিশান দুজনেই হাতে হাতে আবার গোছাতে লাগলো নিজের সংসারটা। এলোমেলো সংসারটা আবার সাজাতে হবে খুব যত্ন করে। বাড়ির চারিদিকে যেন রুমেলার অতৃপ্ত আত্মা ঘুরে বেড়াচ্ছে, যেন বার বার বলছে,
ভালোবাসার ঘর আমি ভেঙে তছনছ করে দেব।
পুবালির মুখে এখনো একটা ভয়ের ছায়া। বাইরে একটা পাতা পড়লেও ও যেন খুব ভয় পেয়ে যায়। একটা বেড়াল ডাকলেও আঁকড়ে ধরে নিশানকে। নিশান খুব যত্ন করে পুবালিকে বোঝাচ্ছে,
দেখো পুবালি, এ বাড়িতে এখন আমরা দুজনেই আছি, কোনো তৃতীয় ব্যক্তি নেই এখানে। আরে আমার কথাটা বোঝার চেষ্টা করো।
তবুও যেন মধ্যরাত্রের বিছানায় পুবালিকে আদর করতে গিয়ে থমকে যায় নিশান। মনে হয় আবার পুবালির শরীরে ওই লালচে জরুলটা দেখবে না তো। মনে হচ্ছে কেউ যেন ওদের ঘরের কোণে দাঁড়িয়ে হিংস্র চোখে দেখছে ওদের সঙ্গম দৃশ্যটুকু। নিশান বুঝেছে সময়কে আর একটু সময় দিতে হবে, তবেই সে ভুলিয়ে দেবে রুমেলাকে। এখনো রুমেলা যেন একটা টাটকা বিভীষিকা ওদের সামনে। নিশান কড়া নির্দেশ দিয়েছে বিট্টুকে,
সাদা ফুল না থাকলে ফিরিয়ে দিবি শ্মশান যাত্রীকে, কিন্তু খবরদার লাল রঙের রক্ত গোলাপ দিবি না মৃতদেহকে।
তাহলে কেমন লাগলো আজকের গল্পটা আমাদেরকে অবশ্যই জানাও নিচের কমেন্ট বক্সে, এবং গল্পটা ভালো লাগলে গল্পটার লিঙ্কটাকে প্লিজ নিজের বন্ধু বান্ধব এবং সকল চেনা পরিচিতর মধ্যে শেয়ার করে দাও। আজকের গল্প পাঠিয়েছিলাম আমি রণদীপ, অন্যান্য চরিত্রে আমার সঙ্গে ছিল কৌশিক, সুচিস্মিতা, বর্ণিশা, তৃষা দত্ত, শিপ্রা, সমাপন, কুন্তল, তৃষা সেন এবং রক্তিম। স্ক্রিপ্টিং করেছে মৌমিতা, শব্দগ্রহণ এবং আবহাওয়া সৃষ্টি করেছে আর্য এবং পিয়ালি, গল্পের নির্দেশনায় ছিল স্মিতা, পোস্টার ডিজাইন করেছে মোনালিসা। তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব নিশ্চয়ই করে দিয়েছ, আর সাবস্ক্রাইব করে নিচে একটা বেল আইকন আছে সেটা প্লিজ একটু বাজিয়ে দিও, তাহলে প্রত্যেকটা গল্পের নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে সবার আগে। দেখা হচ্ছে পরের সপ্তাহে আরও একটা অসাধারণ গল্প নিয়ে। আজকের মতো টাটা, গুড বাই, তোমরা সবাই ভালো থেকো, ভয়ে থেকো।